আসসালামু আলাইকুম। কুমোট এক রাত্রিতে ভৌতিক ছোঁয়া নিয়ে অদ্ভুতুলের এই 281 এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে আরো একটি ভয়ের এপিসোড নিয়ে এবং যথারীতি থাকছে বেশ কয়েকটি ভয়ের ঘটনা। তো চারিপাশে বেশ গরম, গরমে একেবারে ঠেকা দায় হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। আর তার মাঝে সন্ধ্যার পর একটা গুমোট ভ্যাপসা আবহাওয়া তৈরি হয়। তো কি করার আছে, কিছুই করার নাই। এটা আসলে এই সময়কার সিজনের বৈশিষ্ট্যটাই এমন। তো আর তো কিছু করার নাই, এর মাঝেই আমাদের ভালো লাগাটাকে খুঁজে নিতে হবে। তো অবসর সময় ভূতের ঘটনা শুনতে কিন্তু বেশ লাগে, এরকম রাতে আসলে অনেকেই কিন্তু খুব এনজয় করেন। আমি নিজেও এনজয় করি, মানে যখন এরকম ঘুমট হয়ে যায় চারিপাশ, ছাদে বসে খোলা জায়গায় বসে ভূতের ঘটনা আমি শুনতে খুব এনজয় করি। আপনারা অনেকেই লেখেন অনেক জায়গায় বসে আপনারা ভূতের ঘটনা শোনেন, আমাকে কিন্তু অনেকেই মেসেজ করেন। মাঝখানে আমি মেলগুলো খুঁজে খুঁজে পড়তাম, তো এখন বেশ কয়েকদিন পড়া হচ্ছে না, আবার ফিরে যাবো সেই সেগমেন্টে, খুঁজে বের করবো আপনাদের সেই কমেন্টগুলো এবং একটা একটা করে আমি শেয়ার করে ফেলবো। যাই হোক, আজকে আর কথা না বাড়িয়ে আজকে চলে যাব মূল অনুষ্ঠানে। আমি শুরু করব ঘটনা, আর তার আগে আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য। আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন এবং শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। আর যারা আমাদের অনুষ্ঠানটি ডাউনলোড করে শোনেন, তারা কাইন্ডলি আমাদের অদ্ভুতের ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করবেন, অন্য কোন আনঅথরাইজড চ্যানেল থেকে বা ওয়েবসাইট থেকে অদ্ভুতরে দয়া করে ডাউনলোড করে শুনবেন না। আমরা অনেক কষ্ট করি একটা অনুষ্ঠান বানানোর জন্য, এবং সেই কষ্টটি পুরোপুরি বৃথা যায় আপনি যখন কোন অন্য আনঅথরাইজড ওয়েবসাইট থেকে অদ্ভুতরে ডাউনলোড করেন। তো চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতুড়েতে এবং নিলাম আপনাদের জন্য প্রথম ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মোস্তফা চৌধুরী ময়মনসিং সদর থেকে। মোস্তফা আমাদের সাথে অতীতও ঘটনা শেয়ার করেছেন এবং এবারও তিনি আমাদের সাথে বেশ কয়েকটি ঘটনা শেয়ার করেছেন, তার মাঝে প্রথমটি আমি আপনাদের কাছে শেয়ার করছি। মোস্তফা এই ঘটনাটি কালেক্ট করেছে তার এক বন্ধুর কাছ থেকে, যে বন্ধুটি বিদেশে থাকেন এবং তার চাচার সাথে ঘটা একটি ঘটনা এটি। মোস্তফা আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি মোস্তফার পাঠানো ঘটনায়। মোস্তফার বন্ধুর চাচা মধ্যপ্রাচ্যের কোন একটি ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন ডিপার্টমেন্ট অফ আর্কিওলজিতে, এবং সেখানে তাদের অনেক প্রজেক্টের কাজ হতো, বিভিন্ন প্রজেক্ট, খোড়াখুড়ি বা খনন কাজ, বিভিন্ন রকমের আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস করার জন্য তারা যেতেন, মানে ঐতিহাসিক জিনিসপত্র খোঁজার জন্য। তো মধ্যপ্রাচ্য আসলে এটার জন্য আসলে সবচেয়ে মানে প্রকৃষ্ট স্থান, যেখানে বেশ পুরনো রিচ হিস্ট্রি আছে সেই জায়গার বিভিন্ন দেশে। স্পেসিফিকলি আমি দেশটার নাম বললাম না যেখানে তিনি গিয়েছিলেন, যদিও মোস্তফা লিখেছে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা করি না, মানে এক্সাক্ট জায়গার নাম আমরা শেয়ার করি না। তো যাই হোক, মধ্যপ্রাচ্যেরই কোনো একটি দেশে তার চাচার একটা কাজ পড়ে, তাদের যে ইউনিভার্সিটি থেকে একটা প্রজেক্ট তৈরি হয়, সেখানকার সেই জায়গার বৈশিষ্ট্য হচ্ছে জায়গাটা মরুভূমির একেবারে ডিপে অবস্থিত, বেশ গহীন মরুতে, মানে বেশ মরুভূমির বেশ ভেতরে, যেখানে কোনো মানুষজন যায় না, একেবারে নীরব জায়গা। এখন ওই জায়গাটাকে মানুষ অনেকটা কার্স বলে, মানুষ ভয় পায়। কিন্তু একটা সময় ছিল বহু বহু বছর আগে, সেখানে নাকি একজন কাল্ট ছিলেন, যেই কাল্ট সেখানে তার ভক্তদের নিয়ে সেখানে আস্তানা তৈরি করছিলেন, সেই মরুতে কিভাবে করছিলেন এটা খুব আশ্চর্যজনক ব্যাপার। কারণ তখনকার সময় তো আসলে কমিউনিকেশনও এত অ্যাডভান্স ছিল না, মানে এই যে কমিউনিকেশন অ্যাডভান্স বলতে মানে কিছুই ছিল না আসলে। এই কোহিন মরুতে এত দূরে মানুষ যাওয়া আসা করত কিভাবে বা সেখানে সার্ভাইভও করত কিভাবে এই জিনিসটা জানা ছিল না কারো। কিন্তু সেই কার্ল সেখানে থাকতেন এবং তার সাথে তার ভক্তরা থাকত। তো ওই জায়গায় পরবর্তীতে সেটা তো একটা রুইনে পরিণত হয় এবং সেটা নাকি একেবারে বালির নিচে হারিয়ে যায় কালের গর্ভে। কিন্তু সেটা নিয়ে অনেকেই নাকি গবেষণা করে এবং এটা বের করার চেষ্টা করে এটা কোথায়। তো সেই গবেষণারই একটা অংশ এসে পড়ে হচ্ছে মোস্তফার ফ্রেন্ডের চাচার কাছে এবং তিনি সেই নিয়ে অনেক খোঁজখবর করেন। তারা তো অনেক আসলে তাদের মানুষজন আছে যারা খোঁজখবর করে এবং বিভিন্ন রকমের ক্লু তাদেরকে দেয়, তো এগুলো থেকেই তাদের এই প্রজেক্টটা তৈরি হয়। তো তিনি তার টিম নিয়ে সেখানে চলে যান একেবারে মরুভূমির সেই অংশে খুঁজতে খুঁজতে তারা চলে যান। তো যাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল কারণ যেই অংশের কথা বলা হয়েছে ওই জায়গায় নাকি মানুষজন চলাফেরাই করে না একেবারে, তো তাদের জন্য বেশ কষ্ট হয়। তো তারা যখন সেখানে পৌঁছান তারা পৌঁছায় দেখেন যে এই জায়গায় যদি তাদের সাপোর্ট ঠিক মতো না পাওয়া যায় তাহলে এখানে সার্ভাইভ করা বেশ কষ্ট। তো তারপরও তারা কাজ শুরু করেন তাদের মতো সেই ব্যাকআপ টিম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিয়ে তারা সেখানে যান। তো গিয়ে তাদের মতো তারা খোঁজ খবর শুরু করেন, খোঁড়াখুঁড়ি শুরু করেন এবং দেখেন যে প্রথমে যখন তারা ওখানে গেছে তখন দেখছে জাস্ট বালি এরকম অবস্থা এবং তারা সেই নিদর্শনগুলো খুঁজে। তো যেহেতু তিনি ছাড়াও আরো দু একজন আছেন যারা নিজেরাও পদ্ধতিগতভাবে গবেষণা করে খোঁজাখুঁজি করে ওখানে যে হিউম্যান সেটেলমেন্ট ছিল এক সময় সেটার কিছু আভাস তারা পান এবং তারপরে তারা ওই জায়গায় মোটামুটি তাদের মতো কাজ শুরু করে। নিজেদের মতো আগে তারা ক্যাম্প সেট আপ করেন ওই জায়গায় এবং ক্যাম্প সেট আপ করে মানে তাঁবু করা আর কি, ক্যাম্প সেট আপ বলতে তাঁবু করা, শক্ত করে তাঁবু করা, নিজেদের যেই যেই জিনিসগুলো প্রয়োজন জেনারেটর ইত্যাদি ইত্যাদি সব সেট আপ করে তারা ওইখানে থাকেন এবং তারপর তারা খোঁজ খবর শুরু করেন কোথায় কি করবেন। তো প্রথম রাত গেছে তাদের কাছে বেশ ভালোই লাগতেছিল, সন্ধ্যার সময় বেশ মরুভূমির মধ্যে বেশ সুন্দর স্নিগ্ধ রাত নামছে এবং সুন্দর ঠান্ডা বাতাসটা তখন ঠান্ডা হয়ে গেছে এরকম একটা অবস্থা। তো তারা খুব এনজয় করতেছিল। তো মোস্তফার সেই বন্ধুর চাচা বা মোস্তফারই চাচা আমি এইভাবে বলি, তিনিও খুব এনজয় করতেছিলেন সেখানকার পরিবেশ কারণ তিনি এগুলোর সাথে কাজ করে অভ্যস্ত এবং তিনিও মধ্যপ্রাচ্যের একটি দেশেই বসবাস করেন, সেখানকার একটা ইউনিভার্সিটির প্রফেসর তিনি। তো যাই হোক বেশ এনজয় করতেছেন। সন্ধ্যার পর তাদের গল্প গুজব চলছে, তারা বেশ অনেক রাত পর্যন্ত বসলেন, গল্প গুজব করলেন, তাদের বিভিন্ন জিনিস নিয়ে আলাপ করলেন। এইখানে একটা জায়গায় নাকি তারা একটা ছোট্ট দেয়ালের অংশ পেয়েছিলেন, সেটা হচ্ছে ওই যে ওই দিনই যেদিন তারা গিয়েছিলেন ওইখানে জায়গা ডিটেক্ট করার জন্য এবং যেটার কারণেই আসলে তারা মোটামুটি এখানে শিওর হয়েছিলেন যে এখানে একটা দেয়ালের অংশ পাইছিলেন, বেশ পাথরের খুব যত্ন করে তৈরি করা একটা পাথরের দেয়ালের মতো, সেটার একটা অংশ বালির নিচ থেকে কিছুটা বের হয়ে গেছিল সেটা তারা পাইছিলেন সেখানে। যাই হোক ওগুলো নিয়ে তারা আলাপ করতেছিলেন এবং বিভিন্ন রকমের চিন্তাভাবনা করে তারা রাতের বেলা তাদের মতো ঘুমাতে গেলেন। তো যখন ঘুমাতে গেছেন যার যার তাঁবুতে, মোস্তফার চাচা তিনি একটা তাঁবুতেই থাকতেন, তিনি একটা ছোট তাঁবুতে নিজে ছিলেন নিজের মতো। তো সবকিছু গোছায় তিনি তাঁবুতে গেছেন, তার মতো লাইট বন্ধ করে তিনি রাতের মতো শুয়ে পড়ছেন অনেক ক্লান্ত এবং এখানে খাওয়া দাওয়া হয়েছে বেশ ভারী লাগতেছে, তো তার চোখ ভারী হয়ে গেছে। তো যখন চোখ ভারী হয়ে গেছে তিনি ঘুমায় গেছেন, ঘুমের একটা পর্যায়ে তার নাকি দুঃস্বপ্ন দেখা শুরু করলেন তিনি এবং স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন তার কাছে মনে হচ্ছে যে তিনি কোথাও ঘুমায় আছেন, তার আশেপাশে অনেক মানুষজন কথাবার্তা বলতেছে, তিনি কোন একটা জায়গায় ঘুমায় আছেন স্বপ্নে দেখতেছেন তিনি। তো এরকম সময় এরকম স্বপ্ন দেখতে দেখতে তিনি হঠাৎ করে মানে উঠে বসলেন, মানে স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন এই জিনিসটা, তিনি উঠে বসলেন এবং বাস্তবেও তিনি তাঁবুতে উঠে বসলেন। উঠে বসার পর তিনি দেখতেছেন যে তাঁবু অন্ধকার কিন্তু তাঁবুর চারপাশ দিয়ে হালকা আলো আসতেছে, সেটা ছাদের আলো, ছাদের আলো বাইরে পড়ছে, সেটাই তার এই যে কাপড়ের যে অংশটা সেটা দিয়ে হালকা ভাবে ট্রান্সপারেন্টলি ভেতরে ঢুকতেছে, একটা আলো আধারীর মতো তৈরি হয়েছে। এর মাঝে তিনি খেয়াল করলেন তার মনে হলো তার তাঁবুটা ছিল কাইন্ড অফ লাইক চারিপাশ দিয়ে গোল টাইপের আর কি, তার কাছে মনে হলো তার তাঁবুর পাশ দিয়ে কিছু একটা বা কেউ একজন মুভ করে যাচ্ছে, মানে এই যে হালকা আলোটা আসতেছে চাঁদের এটা ব্লক হয়ে যাচ্ছে, মানে কেউ যদি দৌড়ে যায় বা এরকম কিছু একটা মুভ করে একটা ছায়ার মতো পড়বে, সেরকম ছায়ার মতো চারিপাশ থেকে পড়ল। কিন্তু খুব অবাক করার ব্যাপার হচ্ছে যে এটা যদি কোনো মানুষ বা কোনো প্রাণী যদি যেত চারিপাশ দিয়ে, তাহলে কিন্তু এই যে মানে আলোটা ব্লক হয়েছে এটা ছোট করে ব্লক হইতো, এটা যতদূর ব্লক করতেছে মনে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে তাঁবুর চারিপাশটা, অ্যাজ ইফ কেউ ডার্ক কোনো ছায়া দিয়ে পোচ মেরে দিচ্ছে চারিপাশে, আলো বন্ধ করে দিচ্ছে। এরকম দেখতে দেখতে তিনি দেখলেন মোটামুটি মাটি থেকে তাদের তাঁবুর উচ্চতাও খুব বেশি ছিল না, 4 ফিটের মতো, 4 ফিট 4.5 ফিট। তিনি দেখলেন মাটি থেকে প্রায় 2.5 ফিট 3 ফিট পর্যন্ত মনে হল একটা ডার্ক কিছু তার তাঁবুটাকে ঘিরে ফেলছে। তিনি একটুখানি মানে ভয় পাইলেন যে ঘটনাটা কি, এই হালকা আলো আধারিটার এতটুকু ব্লক হয়ে গেল, এই প্রায় 2.5 ফিট 3 ফিটের উপরের অংশটা আলোকিত। এরপর তিনি তার যে দরজাটা তাঁবুর যে ঢোকার যে ফ্ল্যাপটা সেখানে কিন্তু জিপার দিয়ে লাগানো, সেই জায়গাটায় মনে হলো অন্ধকারটা আরো ঘনীভূত হইল, অ্যাজ ইফ কেউ একজন কাছায় আসছে এই দরজাটার কাছে, তাঁবুর যে এন্ট্রেন্সের কাছে। তো তিনি একটু ভয় পাইছেন, মানে এটা আনইউজুয়াল, এবং বাইরের যে মরুভূমির কোয়াইটনেস, রাতের যে একটা শব্দ যেটা শুনে তিনি অভ্যস্ত, সেটা কিন্তু তিনি ঠিকই পাচ্ছেন। এই সময় তিনি ফিল করলেন তার তাঁবুর দরজার মধ্যে হালকা প্রেসার, আর কেমন যেন একটা ভারী নিঃশ্বাস ছাড়ার মতো শব্দ। তো তিনি মানে খুব মানে ভয় পাইছেন, মানে তার বুকের ভেতরে আসলে মানে মানে কেমন জানি হার্টবিট বেড়ে গেছে এরকম একটা অবস্থা। কিছুক্ষণ পর তার কাছে মনে হলো যে সেই তাঁবুর যে দরজার মতো জায়গাটা ফ্ল্যাপটা, ওইটার এই পর্দাটা ভেদ করে কিছু একটা চলে আসলো ভেতরে, এবং যেটা চলে আসলো সেটা মানে তিনি দেখে তার মানে মানে বুকের ভেতরে আর কিছু নাই, ভয়ে তিনি একদম মানে তার আত্মা উড়ে গেল। একটা বিশাল সাপের মাথা, এবং সাপটার মাথাটা বেশ বড়, প্রায় 3 ফিটের মতো, আর এটা কিন্তু কোনো মানে এমনি ভেনমাস স্নেক না, ভেনমাস সার্পেন্ট না, কাইন্ড অফ লাইক অনেকটা যদি কোনো পাইথন টাইপের সাপ হয়, অজগর টাইপের সেরকম। আর চাঁদের আলো কিছুটা পড়ছে সাপটার গায়ে, সেটা চকচক করতেছে, এবং এটা পুরোপুরি সাদা রঙের একটা সাপ, হোয়াইট কালারের একটা স্নেক। এবং খুবই আশ্চর্যজনক ভাবে ব্যাপার হচ্ছে যে সেই সাপটা নাকি মুখটা হাঁ করলো তার থেকে প্রায় 3 থেকে 4 ফিট দূরে, এবং সেটার মধ্যে তার সেই সাপটার আবার ফ্যাং আছে, মানে 20 দাঁত আছে, এরকম বড় বড় দাঁত আছে। সাধারণত এই ধরনের সাপের কিন্তু ফ্যাং থাকে না, কিন্তু এইটার ফ্যাং আছে, বড় 20 দাঁত আছে, সেটা বেরোইছে, এবং তার জিভটা লক লক করে বেরোচ্ছে আর ঢুকছে, চাঁদের আলো পড়ছে, চোখ দুটা চকচক করতেছে একদম, মানে কালচে চোখ দুটা চাঁদের আলো পড়ে চকচক করতেছে। তো মোস্তফার সেই চাচা, তিনি প্রচন্ড রকমের ভয় পেয়েছেন, তার আত্মা উড়ে গেছে, তিনি ভাবার চেষ্টা করতেছেন তিনি কি আসলে স্বপ্ন দেখতেছেন না বাস্তবে এটা ঘটতেছে। তো কয়েক সেকেন্ডের জন্য না তার চোখটা পড়ল সেই সাপটার চোখের দিকে, আর তারপর তিনি আস্তে আস্তে মনে হলো যে তিনি ডুবে গেছেন, তার কোনো সেন্স নাই, তিনি আর কিছু মনে করতে পারেন নাই। তার সেন্সটা তিনি ফিরে পাইছেন, তিনি একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছেন, একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছেন, এবং একেবারে রাত, মানে সেই রাতের বাতাস বাড়ি মারতেছে, এই সময় আস্তে আস্তে মনে হলো তিনি রিয়ালিটিতে আসছেন, এবং তিনি তাকায় দেখতেছেন যে তিনি যে জায়গায় দাঁড়ায় আছেন সেই জায়গাটার মধ্যে একটা পাথরের দেয়াল, ওই যে দেয়ালটা ছিল দেয়ালটার বেশ সামনের অংশ, সেখানে একটা ছোট্ট পিলারের মতো, এবং তার পাশে একটা কিছু পড়ে আছে মাটিতে, এবং যেটা পড়ে আছে সেটা চকচক করতেছে। তো তিনি মানে কিছুক্ষণ দিশা হারায় ফেলছেন, তিনি বোঝার চেষ্টা করতেছেন তিনি কোত্থেকে কই আসলেন, কিভাবে কি হলো। তারপর তিনি তাকায় দেখলেন যে মাটিতে কি পড়ে আছে চকচক। তো তিনি যেহেতু একজন প্রফেসর, তিনি একজন আর্কিওলজিস্ট, তিনি দ্রুত ওই জিনিসটা হাত দিয়ে ধরলেন, তিনি দেখলেন এটা একটা বড় বই, বইটার উপরের যে কভারটা সে কভারটা হচ্ছে চকচকা কোনো চামড়ার কভার, এবং সেই চামড়ার কভারে খাঁচকাটা আছে, বেশ খাঁচকাটা কেমন জানি অনেকটা আঁশ আঁশ টাইপের, যেরকম দাগ থাকে সেরকম টাইপের, এবং সেটা বেশ মোটামুটি বেশ বড় একটা বই। তিনি হাত দিয়ে নিয়ে একটু বোকার মতো বইটাকে ধরে রাখলেন, চাঁদের আলোতে সেই খাঁচকাটা চামড়া আরো চকচক করতেছে। তো তিনি ডানে বামে তাকালেন, তার আশেপাশে কেউ নাই, বেশ দূরে, অনেক দূরে, এই চাঁদের আলো তো মানে বিস্তৃতভাবে পড়ছে দূরে, বেশ দূরে দেখা যাচ্ছে তাদের টেন্টগুলা। তো তিনি বুঝলেন যে টেন্ট থেকে অনেক দূরে, তিনি ভয়ে ভয়ে বইটাকে নিয়ে হাঁটা শুরু করলেন। তিনি হেঁটে আসতেছেন এবং তার কাছে মনে হচ্ছে তার কানের কাছে ফিসফিস করে কিছু কথা যাচ্ছে, মানে অ্যাজ ইফ বাতাস যদি কানের কাছে ফিসফিস করে যায়, এবং কি বলছে তিনি বুঝতে পারছেন না, তবে সম্ভবত হিব্রু ভাষায় কিছু একটা বলে যাচ্ছে তাকে। তো তিনি আসলে মানে এটা নিয়ে আর কিছু চিন্তা করছেন না, তিনি বইটা নিয়ে হাঁটা ধরলেন। তিনি চিন্তা করলেন যে এটা তো একটা আর্কিওলজিক্যাল ফাইন্ডিং, এটা কোত্থেকে আসলো, এই বইটা কিসের, আমি কেমনে আসলাম। তার সেই স্মৃতি মনে পড়ল যে সে বিশাল সাপ দেখার, এটা নিয়েও তিনি ভয় কেঁপে উঠলেন। তার জীবনে কখনো তিনি এত বড় সাপ দেখেন নাই, জুতেও দেখেন নাই, বড় জুতে যে মোটা অজগর দেখছেন এরকম, বাট সাদা রঙের এরকম সাপ নো, এত বড় তিনি দেখেন নাই, এবং সেটা মুখে ফ্যাং ছিল। যাই হোক, তিনি হাঁটতে হাঁটতে একসময় তাঁবুর কাছে আসলেন এবং নিজের তাঁবুর কাছে চলে আসলেন, এবং তিনি খেয়াল করার চেষ্টা করলেন তাঁবুর বাইরে কোন রকমের দাগ আছে কিনা, মানে কোন সাপ আসলে তো এখানে চলাফেরা করে, মরুভূমিতে এরকম সাপ থাকে না, সেটা তিনি ভালোই জানেন, মরুভূমির সাপ ডিফারেন্ট। তো তিনি তাকায় দেখতেছেন না, সেরকম কোন দাগ তিনি পেলেন না, এবং তার তাঁবুর যে দরজা বা ফ্ল্যাপ সেটাও খোলা। তো তিনি দেখলেন, চিন্তা করলেন যে এটা তো কিভাবে, আমি দেখলাম যে সাপটা কিভাবে ঢুকলো, আমার তো জিপার দিয়ে লাগানো ছিল সামনের অংশটা, খুব অবাক হইলেন, খোলা, ভিতরে বইটা নিয়ে তিনি ঢুকলেন, বইটা যে সত্যি বই তার হাতে তিনি ফিল পাচ্ছেন, এবং তিনি নিজেকে চিমটি কাটছেন দু একবার যে তিনি সেন্সে আছেন কিনা। হ্যাঁ, তিনি সেন্সে আছেন, জেগে আছেন। তো তিনি বইটা নিয়ে ঢুকলেন তার তাঁবুতে, এবং তাঁবু কিন্তু সেই আলো আধারি অন্ধকার, মানে বাতি নাই। তো তিনি বইটা একপাশে রেখে তার লাইটটা জ্বালানোর, ওখানে যে ব্যাটারি লাইট যেটা আছে, চার্জার লাইট, তো সেটার আলোতে আলোকিত হয়ে গেল তাঁবুটা। তিনি বইটাকে মেলে ধরলেন, তো বইয়ের চার্জার লাইটের আলো পড়াতে বইটা আরো চকচক করে উঠছে। তিনি বুঝতে পারছেন উপরে চামড়া দিয়ে বাঁধাই করা, এবং চামড়াটা বেশ পুরনো, একটা সাপের চামড়া দিয়ে বাঁধানো বই, এটা তিনি বুঝতে পারছেন উপরে কোন, মানে এটা সাপের চামড়া দিয়ে বাঁধানো বই, এটা তিনি সাপের চামড়া ছাড়া তার আর কোনো মিল তিনি পাচ্ছেন না। যাই হোক, তিনি দ্রুত, যেহেতু তার মানে আগ্রহ হচ্ছে এটা খোলা, তিনি বইটা খুললেন, খুলে দেখলেন খুব পুরনো কোন কাগজ, এটা কোন প্রযুক্তিতে তৈরি কাগজ তিনি জানেন না, অনেকটা হলদেটে হয়ে গেছে, বা বেশ মোটা মোটা পেজ সেখানে, এবং সাপ, এই সেই বইটা খোলার পরেই প্রথম পেজেই বেশ বড় একটা পেঁচানো সাপের ছবি, এটা হাতে আঁকা, এবং সেই যে কালির জায়গায় কালচে খয়েরি রঙের কালি। তিনি যেহেতু একজন আর্কিওলজিস্ট, তিনি চিন্তা করতেছেন, তিনি ভালো মতন খেয়াল করে বুঝতে পারলেন যে মানে কেউ একজন কোন ইউজ সোর্ট অফ এ ব্লাড sort of blood, মানে কোন রকমের রক্ত ব্যবহার করছে এই এই সাপ আঁকতে, এবং সাপের যে মাথার জায়গায় চোখগুলোকে এমন ভাবে আঁকা হয়েছে মনে হচ্ছে সেগুলো এই লাইটের আলোতে চকচক করতেছে, মানে একদম মানে 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 বড় করে এমন ভাবে দেওয়া হয়েছে চকচক করতেছে আলোতে। একটু নিজের অজান্তেই তিনি অসুস্থিতে পড়ে গেলেন, এবং সেই সাপের পেছনে বিভিন্ন রকমের পাহাড়ের ছবি, মানে বিভিন্ন রকম একটা ম্যাপের মতো ছবি দেওয়া সেখানে, এবং নকশা করা। তো তিনি বোঝার চেষ্টা করলেন, তারপর তিনি সেখান থেকে পেজ উল্টালেন, এবং সেখানে তিনি দেখলেন যে এখানে প্রাচীন হিব্রু ভাষায় বইটা শুরু হয়েছে, কোন একজন ব্যক্তি বই শুরু করছে, এবং সে নিজের নাম দিছে একাকী ব্যক্তি, একাকী ব্যক্তি। তো তিনি খুব অবাক হলেন, ইন্টারেস্টেডও হলেন, এই ভাষা তিনি জানেন কিন্তু তিনি খুব ভালো জানেন না, বেশ বেশ পুরনো হিব্রু ভাষা, এবং সেটা মানে তার সে গড়গড় করে পড়ার মতো অ্যাবিলিটি তার নাই, বা তিনি জানেন, পাঠোদ্ধার করতে পারেন। তো তিনি পড়া শুরু করলেন। তিনি এখানে একজন মানুষের হিস্ট্রি পড়তেছেন, সেই লোক বলতেছে সে ছিল কোন এক মন্দিরের পুরোহিত, তো সে এই মরুভূমি দিয়ে ট্রাভেল করছিল তার সাথে তিনজন ফলোয়ারকে নিয়ে, এবং তাদের ডেস্টিনেশন ছিল আরেকটা জায়গায় যাবার, সেখানে আরো বড় তাদের মন্দির আছে সেখানে যাওয়ার। তো মরুভূমিতে ট্রাভেল করতে করতে তারা একসময় ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের পথ হারায় যায়, তারা মরুঝড়ের মধ্যে পড়ে তাদের যে দিশা হারায় ফেলে, এবং চলতে চলতে একসময় তার সাথের যে সাথীরা তারা একে একে সব নিঃশেষ হয়ে যায়, মানে মারা যায় এবং হারিয়েও যায়, তা খুঁজেও পায় না। তো সে একা একা ট্রাভেল করতে করতে একসময় তার অবস্থা খুবই বিধ্বস্ত হয়ে যায়, এবং সে মরুভূমির একটা অংশে এসে নিজে পড়ে যায়। তারপর সে জ্ঞান হারায় ফেলে, এবং তার যখন জ্ঞান ফেরে সে নিজেকে আবিষ্কার করে একটা সাজানো গোছানো একটা বাসস্থানে, এবং সেই জায়গাটা মোটামুটি পাথর দিয়ে ঘেরা একটা ছোট দুর্গের মতো জায়গা, মানে চারিদিকে বড় দেয়াল করা পাথরের, এবং মাঝখানে তাই সেটা চলাফেরা করার জায়গা, সেখানে ঘর আছে চারিদিকে। তো এরকম একটা জায়গায় সে নিজেকে ডিসকভার করে, এবং তার সাথে কথা বলার মতো মানুষজন খুব একটা সে পায় না। তো একসময় তার সাথে মানুষজন কথা বলে, যাদেরকে সে দেখে তারা সবাই একই রকমের পোশাক পরা ছিল, তারা ক্লোক পরা সবাই, এবং তাদের সারা শরীরে বিভিন্ন রকমের আঁকিবুকি আঁকা, এবং সে আঁকিবুকিগুলো উল্কি, সেই উল্কিগুলো হচ্ছে কে সাপের উল্কি আঁকা। এবং প্রত্যেকের মাথায় চুল নাই, এরকম মানুষদেরকে সে দেখে এবং দেখে সে খুব মানে অন্যরকম হয়ে যায়, কারণ সে এরকম দেখে নাই। সে অনেকটাই বুঝতে পারে যে এটা কোনো ধর্মশালা কোনো এক জাতির, যেখানে তিনি পাকে চক্রে এসে উঠছেন এবং তিনি তাদের সাথে কথাবার্তা বলেন তার সেই হিব্রু ভাষাতে, এবং তাদের ভাষার সাথে হিব্রু ভাষার অনেক মিল আছে এবং তারা তাকে সেখানে কয়েকদিন রেখে দেন, তাকে বেশ সমাদর করেন। তিনি খুব খুশি হয়ে যান ওখানে থেকে যে তাকে বেশ সবাই সমাদর করতেছে এবং খুব যত্ন নিচ্ছে, তাকে সুন্দর থাকার জায়গা দেওয়া হয়, পোশাক দেওয়া হয় তাদের মতো, এবং তিনি সেগুলো থাকছেন, ঘুরছেন, তিনি বিভিন্ন জায়গা দেখছেন তাদের অংশটা। এবং একটা জিনিস তাকে পারমিট করা হয় না, তাকে কখনো সেই ধর্মশালার বাইরে যেতে দেওয়া হয় না। তিনি চেষ্টা করেছেন কয়েকবার যাওয়ার জন্য, তাকে একেবারে আটকে রাখা হয়েছে। তো তিনি সেখানে ঘুরে ফিরে যেটা দেখলেন যে তাদের এই অঞ্চলটা মরুভূমির মধ্যেই কোনো একটা জায়গা, যেখানে তারা পাথর দিয়ে ঘিরে ফেলছে, এটা একটা দুর্গের মতো। তো সেইখানে সেই ব্যক্তি, তাকে কিন্তু একটা নাম দেওয়া হয়েছিল, তার নাম দেওয়া ছিল সেখানে হচ্ছে একাকী পথিক বা একাকী ব্যক্তি, এই বলা হতো তাকে। তো তিনি হেঁটে গিয়ে তাদের কার্যকলাপ দেখেন যে তারা ওইখানেই থাকেন এবং তাদের যেই রসদ খাবার দাবার কোত্থেকে আসে এটা দেখার তিনি সুযোগ পান নাই, বাট তাদের সেখানে স্টোরেজ আছে যেখানে সবকিছু থাকতো। তো খুবই অবাক হন তিনি, এবং অ্যাপার্ট ফ্রম অল দিস তিনি যেটা আবিষ্কার করেন, সেখানে তাদের একটা মন্দির আছে। তো সেই মন্দিরের কাছে তিনি যান, যে একদিন দুপুরে, ভর দুপুরে তিনি যান এবং গিয়ে দেখেন সেই মন্দিরের ভেতরে মূল যে ঢোকার জায়গা সেটা একেবারেই অন্যরকম, দুই পাশে বড় বড় পিলার করা এবং পিলারের মধ্যে বিভিন্ন নকশা করা। তো এটা সেই পথিক ব্যক্তি বুঝতে পারেন না যে কিভাবে এখানে এইরকম নকশা কাটা পিলার বসানো হলো এবং মরুভূমির মধ্যে কিভাবে এটা সম্ভব হলো। তো তিনি হাঁটতে হাঁটতে ভিতরে চলে যান এবং গিয়ে দেখেন সেই মন্দিরের বেদির উপরে বিশাল এক সাপের, একটা সার্পেন্টের একটা মূর্তি রাখা, এবং সেই মূর্তিটা ঠিক বেদির পাশেই রাখা এবং তার পাশে একটা বেদি রাখা। তার কাছে কেন জানি অশুভ একটা ছায়া মনে হয় সেটা দেখে। যাই হোক, তিনি দ্রুতই বের হয়ে আসেন, তিনি এই সর্পের পূজারী ছিলেন না, তিনি বের হয়ে আসেন সেখান থেকে। এবং বের হয়ে আসার পথে তাকে একজন দেখে বলে যে তুমি মন্দিরে ঢোকা তোমার জন্য ঠিক না, তুমি আর ঢুকবা না এখানে, এখানে ডিসরেসপেক্ট করা যাবে না। তো যাই হোক, তিনি তাকে অনেক রকম অনুরোধ করে বলেন যে কাউকে বলেন না, আমি আসলে আর আসবো না। তিনি বের হয়ে আসেন, বের হয়ে এসে তার মতো থাকেন এবং তিনি এর মাঝে কয়েকবার যাওয়ারও চেষ্টা করেন, বলেন যে আমি চলে যাবো, কিন্তু তাকে কেউই যেতে জানা, তার প্রশ্নের কেউ উত্তর দেয় না সেদিন। এরপরে এক পূর্ণিমা, সামনে যে পূর্ণিমা আসে, পূর্ণিমার সময় তাকে নাকি তিনি দেখেন যে তার ঘরে মানুষজন আসলো এবং সেই গোত্র প্রধান আসলো, এসে বা সেই যে গোত্রের যে মূল ব্যক্তি তিনি আসলেন এবং তিনি দেখতে বেশ ভয়ানক ছিলেন। তার চুল নাই মাথায়, তার যে আইব্রো অনেক বড় বড় এবং পুরো মুখে আর কোনো রোম নাই আর কি, মানে শুধুমাত্র আইব্রো সেটা বড় বড় এবং মাথায় কোনো চুল নেই, এবং তার মাথা থেকে সারা শরীরে এই সর্পের উল্কি আঁকা। তো সেই ব্যক্তি এসে তাকে কিছু বলেন যে এই ভাষাটা তিনি বুঝতে পারেন না এবং তাকে সবাই মিলে ধরে নেন। তিনি ছোটার চেষ্টা করেন অনেকভাবে, তাকে তিনি ছুটতে পারেন না, কারণ তিনি বুঝতে পারছেন তাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তাকে জোর করে নিয়ে একটা জায়গায় বসিয়ে নাকি তাকে দুধ দিয়ে গোসল করানো হয় এবং তারপরে তার শরীরে সুগন্ধি তেল মাখা হয়। তেল মেখে তাকে নিয়ে যাওয়া হয় মন্দিরে এবং তিনি যাওয়ার সময় দেখছেন যে আকাশে পূর্ণিমার চাঁদ, চারিপাশে একেবারে ধূসর হয়ে গেছে বালিতে এবং সারা সেই যে কম্পাউন্ডটা অন্ধকার, সেখানে কোনো আলো নাই, একেবারে নীরব নিথর একটা প্রাসাদ এবং ওই দিন কেউ শব্দ করছে না। যখনই তাকে ধরে নিয়ে উঠানো হয়েছে একটা এরকম কাঠের পায়ার মতো, যে জায়গাটা চার পায়ের মতো সেটার সাথে, এবং তাকে বেঁধে রাখা হয়েছে তার চার হাত পা, এবং তাকে বয়ে নিয়ে যখন নাকি সেই পিলারগুলোর মধ্যে দিয়ে যাওয়া শুরু করলো, তখন অদ্ভুত কণ্ঠে নাকি সেখানকার পুরুষ এবং নারী ছিল, তারা গান গাওয়া শুরু করলো, অদ্ভুত গান যেটা তিনি কিছু বুঝতে পারেন নাই সুর। এবং তাকে নিয়ে যাওয়া হলো একেবারে মন্দিরের ভেতরে, মন্দিরের কাছাকাছি যখন চলে আসছেন তিনি, যখন দরজা খোলা হলো সেখানে তিনি দেখলেন আগুন জ্বলতেছে, দুই পাশে বেশ আগুন জ্বলতেছে, এবং সেই যে বিশাল সার্পেন্টের মূর্তি সেটার মাথার উপর, মানে সাপের যে বিশাল একটা মূর্তি ছিল সেটা মাথার উপরের অংশটা খোলা, সেখান থেকে চাঁদের আলো এসে, পূর্ণিমা চাঁদের আলো এসে সাপের গায়ে পড়তেছে। তো যেহেতু তিনিও একজন পুরোহিত ছিলেন, অন্য একজন পূজারী ছিলেন, সেই একাকী ব্যক্তি যাকে নাম দেওয়া হয়েছে, তিনি বুঝতে পারছেন যে এই যে আলোটা আস্তে আস্তে সাপের এই পিঠ বেয়ে বেয়ে এসে যখন নাকি মাথার উপরে আসবে তখন কিছু একটা ঘটবে, এবং কি ঘটবে এটা তিনি বুঝতে পেরে তিনি ব্যাপক রকম ভয় পেলেন। কারণ তাকে নিয়ে বেদিতে শোয়ানো হয়েছে এবং তাকে বেদিতে সেই খাটিয়ার থেকে ছোটায় নিয়ে বেদিতে শোয়ানো হয়েছে, তিনি ব্যাপক রকম মানে ছোটার চেষ্টা করলেন, সেটা সম্ভব হচ্ছে না, তাকে জোর করে ধরে এনে এখানে শোয়ানো হয়েছে এবং বেদির চারপাশে হাত বাঁধার জন্য জায়গা আছে, সেখানে তার হাত বেঁধে ফেলা হলো এবং তিনি দেখলেন যে সেই গোত্র প্রধান যিনি, তিনি একটা বিশাল খঞ্জর নিয়ে বা বিশাল একটা ছুরি নিয়ে এসে দাঁড়ালেন সেখানে, এবং আসলেই চাঁদের আলো আস্তে আস্তে সেই মূর্তির যে সাপের মূর্তির কাছাকাছি আসতেছে মাথার কাছে। তো এরকম একটা পর্যায়ে একজন ব্যক্তি তাদের মধ্যে থেকে এসে সেই একাকী ব্যক্তির কানের কাছে কিছু মন্ত্র পড়া শুরু করল, এবং মন্ত্রের ভাষা কিন্তু তিনি বুঝতে পারছেন যে ভাষা, এবং সেটা কোন একজন সর্প দেবতাকে নিয়ে পড়া হচ্ছে। তো তাকে বলতেছেন সেই মন্ত্রটা আবার পড়তে, তো তিনি পড়তে দ্বিধা করছেন দেখে তার মুখ চেপে ধরা হলো, তাকে বিভিন্ন ভাবে শরীরে আঁচড় দেওয়া হলো ছুরি দিয়ে এবং তাকে বলা হচ্ছে পড়তে, তিনি পড়ছেন না। তিনি বুঝতে পারলেন যে এই মন্ত্র পড়লেই তার সমস্যা হয়ে যাবে, তো তিনি মন্ত্র পড়ছেন না, তিনি শব্দ করছেন বিভিন্ন ভাবে শব্দ করছেন, মন্ত্র পড়ছেন না। এদিকে সেই আলো কিন্তু সে সাপের মাথার দিকে এগিয়ে আসছে, তো তিনি তখন খুবই বিচলিত হয়ে গেলেন এবং তিনি চিন্তা করলেন যে এটার থেকে তিনি বাঁচবেন কিভাবে। তো তিনিও তো পুরোহিত ছিলেন অন্য আরেকটা ধর্মের বা অন্য একটা তাদের একটা গোত্র ছিল, সেটা আলাদা একটা ধর্ম ছিল, সেটার পূজারী ছিলেন তিনি। তো তিনি খুব জোরে জোরে লাউডলি সেই মন্ত্র পড়া শুরু করলেন এবং দেখা গেল সেই মন্ত্র যখন তিনি পড়তেছেন তখন দেখা গেল যে যে ছুরি ধরে যেই লোকটা দাঁড়িয়েছিল যে নাকি তাকে আসলে শেষ করবে, সেই মানুষটা মানে থতমত খেয়ে গেলেন এবং তিনি ভাবলেন যে এখানে কোনো একটা সমস্যা হয়ে গেছে, এবং তিনি হাসতে হাসতে, সে একাকী পথিক যিনি ছিলেন, তিনি হাসতে হাসতে ওই মন্ত্রের কিছু অংশ এই মন্ত্রের কিছু অংশ মিলিয়ে দিলেন এবং সেখানে তখন দেখা গেল যে কোনো একটা ভাবে সেখানকার যে বাতি মশাল ছিল মশাল কয়েকটা নিভে গেল, দাউ দাউ করে মনে হলো একটা দমগা বাতাস নিভে গেল, এবং তখন সেই যে ছুরি ধরা লোকটা সেখান থেকে সরে গেল এবং তিনি মানে তাদের গোত্রপ্রধান সরে গেল এবং মানে প্রচন্ড জোরে কাউকে হুকুম করল কিছু। তো দেখা গেল সে একাকী পথিককে সেই ভেদির থেকে সরায় ফেলা হলো, সরায় ফেলে তাকে নিয়ে আসলো, নিয়ে এসে একটা পাথরের কামরায় আটকে দিল। আটকে দেওয়ার পরে তাকে একটু পরে দেখলেন যে তিনি সেখানে সেই লোক আসছেন গোত্রপ্রধান এবং তাকে প্রশ্ন করতেছেন যে তুমি এগুলা কি পড়ছো, তোমাকে এগুলা কে শেখাইছে, তুমি কি পড়ছো। তো তিনি বলতেছেন যেটা আমি আমার মতো পড়ছি, আমি আমার অমুক অঞ্চলের একজন পুরোহিত এবং আমি সেখানে আমাদের মতো পূজা করি এবং সেটার অংশ পড়ছি। তখন সেই লোক বলতেছে যে এই মন্ত্রের তুমি যা পড়ছো সেটার একটা শেষ শ্লোক আছে, এটা আমি জানি, সেটা তুমি পড়ো, সেটা তুমি আমাকে জানাও। তো তিনি বলেন যে না, আমি এটা তোমাকে জানাবো না, তুমি তো আমাকে উৎসর্গ করতে চাইছিলে তোমার সর্বদেবতার জন্য, তো আমি তোমাকে এটা জানাবো না, কেন তোমাকে জানাবো। তাকে প্রেসার করা হয় এবং তাকে টর্চার করা হয় সে একাকী প্রতীককে, তিনি তারপরও বলেন না। তো যাই হোক, তবে তাকে ওই মন্ত্রের শেষ শ্লোক এবং তিনি যা জানেন সেই অধিবিদ্যা লিখে ফেলার জন্য তাকে কাগজ কলম দেওয়া হয় এবং বলা হয় যেগুলা লিখতে, তিনি যদি এগুলো না লেখেন তাহলে তাকে সেই যে তাদের সর্পদেবতার কাছে এমনি নিক্ষেপ করা হবে, আর যদি তিনি এগুলো লিখে দেন তাকে ছেড়ে দেওয়া হবে। আর তিনি যেই যেই পূজা করতেন, পূজা অর্চনা করতেন, সেটা দিয়ে তিনি যে কোনো একটা দরজা খুলে ফেলতে পারেন, কোন একটা ডোর, এটা হচ্ছে কোন রকম একটা ডিমেনশনাল ডোর বা কোন একটা অন্য মাত্রার দরজা তিনি নাকি খুলতে পারেন, সেটা সেই সেই যে ওখানকার ধর্মশালা পুরোহিত জানেন, তিনি বলছেন যে তুমি সেটা খুলে দিবে আমাদেরকে। তো তিনি আর কোনো কথা বলেননি, তিনি কাগজ কলম নিয়ে তার মতো বসে থাকতেন এবং তাকে প্রতিদিনই তারা এসে প্রেসার দিত, সেই ধর্মশালার যে প্রধান পুরোহিত এসে প্রেসার দিত। কিন্তু তিনি গোপনে নাকি লেখা শুরু করেন এবং লিখতে লিখতে তিনি এই বইটা লেখেন এবং এখানে তিনি আরো অনেক কোড লিখে গেছেন যেগুলো নাকি বিভিন্ন ভাষায়, আরো অনেক ভাষায়, যেগুলো নাকি সেই মোস্তফার চাচা তিনি আর পড়তে পারেন নাই। তিনি সেসব জায়গায় হতবিহ্বল হয়ে যান। তিনি একসময় দেখেন যে সকাল হয়ে গেছে যতটুকু পড়েছেন তিনি। এরপরে আরো অনেক কিছু লেখা আছে এবং সেগুলোর মধ্যে বিভিন্ন রকমের মন্ত্রের কোড দেয়া, বিভিন্ন কিছু জিনিস দেয়া যেগুলো মানে তার পাঠোদ্ধার করা সম্ভব না তার কাছে। তো তিনি সেগুলো রেখে দেন, সেই বইটা রেখে দেন লুকিয়ে, কাউকে বলেন না। তিনি কাউকে বলেন না, বইটা রেখে দিয়ে পরদিন তার মতো কাজে যান। অন্যরা বিভিন্ন রকমের সেই কাজ শুরু করেন তাদের মতো খোড়াখুড়ি। তো তারা বিভিন্ন জায়গায় চিন্তাভাবনা করে খোড়াখুড়ি করেন কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কিছু পান না। একটা জায়গায় তারা খুঁড়ে নাকি একটা শহরের কিছু অংশ বা একটা বাড়ি করে সেটেলমেন্টের কিছু অংশ তারা বের করেন। সেখানে কিছু পাথরের ছাদ ইত্যাদি ইত্যাদি আছে, সেগুলো তারা বের করেন এবং তারা খুবই খুশি ওগুলো পেয়ে। এদিকে মোস্তফা সেই চাচা কিন্তু তিনি বেশ অন্যরকম হয়ে যান, তার আসলে সেন্স কাজ করতেছে না, তার বারবার মনে হচ্ছে যে বইটার মধ্যে আর কি আছে, তিনি আরো জানবেন। তো তিনি মানে দ্রুত কিভাবে ফিরে আসবেন তার তাবুতে এই ইসেই থাকেন আর কি, সব চেষ্টাই সবসময় থাকেন। তো এইভাবে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হওয়ার পর তিনি আবার সেই বসেন, সবার সামনে বসতে চান না তিনি, রাত হলে সেই বাতি জ্বালিয়ে তিনি আবার বসেন বইটা পড়তে এবং তিনি পাঠোদ্ধারের চেষ্টা করেন। কিছু কিছু অংশে তিনি কিছু কিছু নকশা দেখতে পান, সেগুলো সম্বন্ধে তিনি জানেন এবং তার কাছে তিনি কিছুটা, যেহেতু তিনি আর্কিওলজিক্যাল ব্যাপারে আগ্রহী ছিলেন, তিনি এইসব অধিচর্চার মধ্যেও কিছুটা তার আগ্রহ ছিল। তিনি এগুলো দেখে খুব অবাক হন যে এসব জিনিস তিনি আগে কিছু কিছু জিনিস জানতেন, কিছু কিছু সভ্যতার ব্যাপারে সেগুলোর কিছু কিছু নিদর্শন এখানে দেওয়া আছে। তো যাই হোক, একটা সময় তিনি ঘুমিয়ে যান ক্লান্ত হয়ে। ঘুমানোর সময় কিন্তু তিনি বাতি বন্ধ করতে ভুলে গেছেন, কারণ স্বভাবতই বই পড়তে পড়তে তিনি ঘুমায় গেছেন এক সময় এবং বইটা ওনার পাশেই ছিল এরকম অবস্থায়। তো কতক্ষণ ঘুমাইছেন জানেন না, এক সময় তার ঘুমটা ভেঙে যায় হঠাৎ করে। ঘুম ভাঙার পর তিনি বোঝার চেষ্টা করেন তিনি কোথায় আছেন। কয়েক সেকেন্ড তো মানুষের একটু মানে ই লাগে, অন্যরকম লাগে। তো তারপর তিনি বুঝতে পারেন যে আচ্ছা, আমি তাঁবুতে আছি, শুয়ে আছি। তো তিনি বুঝতে পারেন তার হাতে বইটা আছে। তো এরপর তিনি মিলি সেকেন্ডের মধ্যে বুঝছেন যে আসে আমি তো বাতি চালায় শুয়েছিলাম, বাতিটা নিভাইছে থেকে। তিনি দেখলেন যে ঘরের মধ্যে আলো আধারি, মানে ওই যে বাইরের আলোটা হালকা আসতেছে তাঁবুর ভেতরে সেটা। এর মাঝে তিনি কেমন একটা খসখস শব্দ শুনলেন এবং শব্দ শুনে তিনি তাকালেন আশেপাশে, দেখলেন যে তার তাঁবুর পাশে, তার তিনি যে শুয়ে আছেন তার চারিপাশে বিশাল কয়েল করে একটা সাপ, এরকম মোটা, যে সাপটাকে তিনি প্রথম দিন দেখছিলেন সেটা তার তাঁবুর, যিনি যে শুয়ে আছেন তার বিছানার পাশে কয়েল করে আছে এবং কয়েল করে আস্তে করে দেখলেন যে এই সাপ, এই সব সাপ কিন্তু ফনা তোলে না, বাট এইটার মুখটা উঠে তার সামনে চলে আসছে। এই বড় একটা মুখ, চোখ দুটো কেমন মানে এই আলো আধারির মধ্যে মনে হচ্ছে এই আলো আধারির মধ্যে সেটা চকচক করতেছে এবং জিভ লিক লিক করতেছে এবং তার খুব কাছে চলে আসছে সাপের মুখটা। তিনি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন এবং তার কাছে কেমন জানি একটা মানে স্মেল লাগতেছে, ভয়ঙ্কর টাইপের একটা স্মেল এবং তিনি বুঝতে পারছেন না। এবং খুব অবাক করা ভাবে তার কানের কাছে কেউ ফিসফিস করে বলতেছে মন্ত্রটা পড়তে। তিনি মানে ভয় একদম মানে মানে পাথর হয়ে গেলেন। তিনি যে কি মন্ত্র পড়বেন কি পড়বেন তার মাথার মধ্যে কিছু নাই। তিনি মানে ভয়ে, এবং তিনি এতটা ভয় পেয়েছেন, তিনি কিন্তু মুসলিম, তিনি দোয়া পড়তেও ভুলে গেছেন মনে মনে, যে তিনি যেখানে এইরকম একটা সিচুয়েশন দোয়া পড়বেন সেটাও তিনি ভুলে গেছেন। এই সময় তার কানের কাছে তিনি হাসি শুনলেন, মনে হচ্ছে তার কানের কাছে কেউ হাসতেছে, এরকম এরকম করে হাসি দিচ্ছে কানের কাছে, খুব একদম কানের কাছে। তো সেই মোস্তফার সেই ফ্রেন্ডের চাচা তিনি প্রচন্ড রকমের মানে ভয় পাইছেন, কিছু মানে বলার মতো নাই, তিনি চিন্তা করতে পারতেছেন না, তার বোধ শক্তি লোপ পাইছে এবং তিনি চোখ বন্ধ করে তিনি মনে মনে চিন্তা করতেছেন যে আমি এই সিচুয়েশন থেকে জানি বাঁচতে পারি। তিনি আল্লাহকে ডাকতেছেন মনে মনে। বেশ খানিকক্ষণ পর তিনি দেখলেন যে মনে হলো যে তার এই তাঁবুটা মানে অনেকটা ফাঁকা হয়ে গেছে, মানে তাঁবুর মধ্যে কিছু নাই তিনি বুঝতে পারলেন। তো তিনি উঠে তাকালেন, তাকায় বুঝতে পারছেন তাঁবু খালি। তিনি তাড়াতাড়ি চার্জ লাইটটা জ্বালালেন, দেখলেন ওটা বন্ধ ছিল, ওটা জ্বালালেন, জ্বালায় দেখলেন যে বইটা পাশেই আছে। তিনি চিন্তা করলেন যে এই মন্ত্র তো মানে পড়লে সমস্যা হয়ে যাবে এটার কাহিনী, এবং এই বইটাকে তো আমি এভাবে রেখে দিলে মনে আমার নেওয়াটা ঠিক হবে না, কারণ এই বইটা কার্সড তিনি বুঝতে পারছেন। তিনি সাথে সাথে তার সাথে একটা ক্যামেরা ছিল, ক্যামেরা দিয়ে তিনি কিছু ছবি তুললেন বইয়ের কিছু অংশের, সেই মন্ত্র যেসব জায়গায় আছে সেগুলো ছবি টবি তুললেন, তুলে তিনি বইটা রাখলেন, রেখে একটা কাপড় দিয়ে ঢাকলেন এবং রেখে তিনি তাড়াতাড়ি শুয়ে পড়লেন। চিন্তা করলেন যে আমি ঘুমায় যাই। তো ঘুমানোর চেষ্টা করছেন, অনেকক্ষণ ঘুম আসতেছে না আসতেছে না, তারপর তিনি একসময় ঘুমাই গেলেন। সকালবেলা তিনি উঠছেন, উঠে তিনি উঠলেন, এদিক ওদিক তাকালেন, তার মতো উঠে ফ্রেশ হতে যাবেন, তিনি তাকায় হঠাৎ করে দেখলেন যে টেবিলটার উপর বইটা রাখছিল কাপড় দিয়ে, ওই কাপড়টা নাই। তারপর তিনি দেখলেন বইটা ওইখানে নাই, এবং ওই জায়গায় একগাদা ছাই পড়ে আছে, এরকম মানে পাডাল অফ অ্যাশেস, মনে হচ্ছে পোড়াই দিছে বইটা এরকম। তিনি খুব অবাক হয়ে ছাইগুলো হাত দিয়ে ধরলেন, দেখলেন যে আসলেই ছাই, ওগুলো ছাই, বই নাই ওখানে, ছাই হয়ে গেছে, কিছু একটা পুড়ে ওইখানে। তো খুবই ভয় পেয়েছেন তিনি, এবং তার মানে কেমন যেন লাগা শুরু করলো যে এখানে কি ঘটতেছে। তিনি তাড়াতাড়ি বাইরে গিয়ে হাত মুখ ধুলেন, ফ্রেশ হইলেন, এবং তার টিম তখনও কাজ করতেছে ওইখানে। তো তিনি তার টিমের যে আরেকজন ছিলেন কোঅর্ডিনেটর, তার কাছে গেলেন, যে বললেন দেখো আমি কিন্তু আমার শরীর ভালো না, আমি ভালো ফিল করতেছি না, আমি চলে যেতে যাচ্ছি, আই ওয়ান্ট টু লিভ। তো সাথে তোমরা কি এখনো যদি চাও তোমরা কাজ চালায় যাও, বাট আমার মনে হয় যে আমার এখান থেকে যাওয়া উচিত, তবে এই জায়গা সম্পর্কে আমার মনে হচ্ছে জায়গাটা সুবিধার না। তো সাথের যে কোঅর্ডিনেটর সেও কিন্তু আসলে এই ধরনের কাজকর্ম করে, সে বলে কেন কি হয়েছে, সে বলছে আমার মনে হচ্ছে যে এখানে কোনো একটা কার্স আছে। তো সাথের জন বলতেছে যে আরে আপনি এখনো এই কার্সে বিশ্বাস করেন, কত জায়গা আমরা করলাম এরকম। এই তিনি বলতেছেন না বাট আমি পার্সোনালি খারাপ ফিল করতেছি, আমাকে যেতে হবে। তো যাই হোক, তারা কথা বলে ওনার সাথে তাদের ট্রাক দিয়ে একজনকে দিয়ে তাকে দিয়ে পাঠায় দেয়। তো তিনি না আসলে অসুস্থ ফিল করতেছিলেন, কোনো মতে কিছু খাবার খেয়ে তিনি ওখান থেকে রওনা দিচ্ছেন, এবং সেই যিনি ট্রাক নিয়ে যাচ্ছিলেন তাদের যে লোক, সে বলতেছিলেন যে আপনার কি হয়েছে প্রফেসর, আপনার কি শরীর খুব খারাপ? তিনি বলতেছেন যে আসলে আমি খারাপ ফিল করতেছি। অ্যান্ড আসলেই তিনি খারাপ ফিল করতেছিলেন, বেশ খারাপ ফিল করতেছিলেন। তো তাকে নিয়ে আসে মরুভূমির বাইরে শহরের অংশে নিয়ে আসে, এবং আসার পর সেখান থেকে তিনি আসতে তার মতো ব্যবস্থা করে সেখান থেকে ট্রাভেল করে তাকে পাঠায় দেয় তার যে শহরে, এবং তিনি মোটামুটি ইউনিভার্সিটি থেকে ওখান থেকে মানে যেইখানে তারা আসছিলেন এইখানকার ইউনিভার্সিটিতে কাজ করতে, সেখান থেকে কথাবার্তা বলে একেবারে নিজের শহরে তিনি চলে যান, নিজের শহরে নিজের বাসায়। এবং গিয়ে তিনি নাকি বেশ অসুস্থ অবস্থায় পড়েন কয়েকদিন, এবং বেশ অসুস্থ অবস্থায় ছিলেন, চলাফেরা করতে পারতেছিলেন না, হাঁটা চলা, এবং রাতের মধ্যে দুঃস্বপ্ন দেখতেছিলেন, প্রতিদিন মনে হচ্ছিল তার ঘরের মধ্যে কেউ চলাফেরা করে। তো তিনি কয়েকদিন পরে চিন্তা করলেন তার সেই ক্যামেরার সেই ছবিগুলো তিনি বের করবেন। তিনি কিন্তু এর মধ্যে ক্যামেরার সেই ছবির দিকে মনোযোগ দিতে পারেননি, কারণ তিনি অসুস্থ ছিলেন। ডিজিটাল ক্যামেরা অনেক রিস্কের ব্যাপার ছিল যে এটার মানে এইগুলা ঠিকমতো আসলে উঠছিল কিনা। তিনি তখন কিন্তু এর আগে ছবি যে তুলছেন, তিনি জাস্ট তোলার পর দেখছেন যে ছবি আছে, সনি ক্যামেরা ছিল তার একটা ডিজিটাল, তখন দেখছেন যে আছে, বাট এটা কিন্তু পরে আর চেক করেন নাই তিনি সেই মেমোরি কার্ড থেকে ছবি নিয়ে। তো তখন তিনি মেমোরি কার্ড থেকে ছবি নিয়ে ছবিগুলো দেখলেন কম্পিউটারে, এবং দেখে তিনি সেই মন্ত্রগুলা পাঠোদ্ধার করার চেষ্টা করলেন, সাথে সাথে আরো রেফারেন্স বুক, তার আরো যে বিভিন্ন রকমের সোর্স ছিল সেগুলো নিয়ে তার ঘরে বসে, এবং তার একটা স্টাডি রুম ছিল, সেই স্টাডি রুমটা ছিল তাদের নিচতলায়, সেই বাসার নিচতলা বেসমেন্টে, সেখানে যেয়ে তিনি শুরু করলেন। এবং সেখানে তিনি তার অনেক কিছু রাখতেন, নিজস্ব একান্ত ফাইন্ডিংস ইত্যাদি ইত্যাদি গবেষণা করতেন। এসে ওনার ওয়াইফ প্রতিদিন দেখতেন যে তিনি নেমে গেলেন তার ওই স্টাডি রুমে, এবং সেখানে তিনি স্টাডি করছেন, এবং তার ওয়াইফ বেশ অবাক হইতেন, কারণ যে তিনি কিন্তু দিনে দিনে তার শারীরিক অবস্থা ডিটেরিয়েট করতেছিল, মানে তিনি বেশ অসুস্থ হয়ে যাচ্ছিলেন, তার মানে দেখা যেত যে তার যে চুল দাড়ি এলোমেলো হয়ে গেছে, তিনি দাড়ি ছাটেন না, চুল এলোমেলো, এবং তিনি যান আসেন। তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করলেন যে তোমার কি হয়েছে, তিনি খুব মানে কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছিলেন, তিনি মানে সঠিকভাবে তিনি ভাবতে পারতেন না, দৃষ্টিটা উদ্ভ্রান্ত। তো তিনি তার ওয়াইফকে বললেন যে আমি একটু সমস্যা আছি। তো ওয়াইফ জিজ্ঞেস করছে কি ব্যাপার, তো তিনি বললেন যে আমি ওই পুরো ঘটনাটা বললেন যে আমি ওই এক্সপিডিশনে যে এরকম এরকম ব্যাপার আমার সাথে ঘটছে, এখন আমি ওই মন্ত্রটা রেকর্ড করতে না পারলে আমার কাছে কেমন জানি উদ্ভ্রান্তের মতো লাগতেছে। তো তার স্ত্রী তখন বলে যে মন্ত্রে যেহেতু লেখা আছে যে কোন একটা ডোর খোলার কথা, তো তুমি কেন সেটা চেষ্টা করতেছো? তো তিনি বলেন যে কারণ আমি তো এইগুলো নিয়ে কাজ করি, আমার তো মনে হয় যে এই জিনিসটার একটা সুরাহা হওয়া দরকার, বোঝা দরকার। তার স্ত্রী তাকে না করে বলে তুমি ট্রাই করো না, কোন প্রয়োজন নেই, এটা নিয়ে তুমি প্রেশার দিও না, তুমি এটাকে ফেলে রাখো, জাস্ট কিপ ইট টু ইয়োরসেলফ, অথবা এটাকে ব্যারি করে দাও, এটা নিয়ে তোমার ই করার দরকার নাই, জাস্ট ডিলিট করে দাও তোমার এই ছবি যা যা আছে। তো তিনি তার স্ত্রীর কথা খুব একটা কান দেন না, তার স্ত্রী একটু বিরক্ত হয় তার উপর, বিকজ অফ সে অন্যরকম হয়ে গেছিল। এবং তিনি রাতের বেলা যেতেন বিলাপ বকতে বকতে যেতেন, কিছু কিছু বলতেন, নিজের সাথে নিজে কথা বলতে বলতে নিজে নামতেন, এরকম একটা অবস্থা। তো একদিন তিনি নিচে নামছেন এবং নিচে নেমে তিনি তার মতো চলে গেছেন। তার স্ত্রী অনেকক্ষণ বসেছিলেন, তার নিজের কাজ ছিল, তার স্ত্রী টিচার ছিলেন, তিনি কাজ করতেছেন। তো অনেকক্ষণ পর তিনি জোরে জোরে চিৎকার শুনতে পান নিচ থেকে, যে কারোর সাথে চিৎকার করে কেউ কথা বলতেছে। তার হাজবেন্ড, তার স্ত্রী আস্তে করে নিচে নামেন এবং দেখা যায় চিৎকারটা লাউডার হচ্ছে এবং লাউডারে তিনি বলতেছেন যে চলে যাও চলে যাও, আমি তোমাদের এই এগুলো চাই না, তোমাদের এই গেট আমি ওপেন করতে চাই নাই, আমি নিজের অনিচ্ছায় করছি। তো তার স্ত্রী ভয় পেয়ে যায়, যেহেতু হাজবেন্ড তাকে বলছে অতীতে কিছু জিনিস। তো তিনি দ্রুত যে দরজা নক করেন যে দরজা খুলো দরজা খুলো। তো তার স্বামী চিৎকার করতেছে ভেতর থেকে, মনে হচ্ছে মানে বিশাল যন্ত্রণায় আছেন সে, এবং মানে দরজা সে খুলতেছেই না, একটা ভয়ঙ্কর অবস্থা। তা তার স্ত্রী অনেকবার চেষ্টা করে শেষ পর্যন্ত তিনি উপরে দৌড়ে যান, উপর থেকে তিনি স্পেয়ার কি নিয়ে আসেন ওই রুমের এবং স্পেয়ার কি দিয়ে দরজা যখন খুলেন, তিনি কিন্তু দরজা খোলার আগ পর্যন্ত চিৎকার চেঁচামেচি হচ্ছিল এবং তিনি সম্ভবত অস্পষ্ট কোন মানুষের কণ্ঠ শুনতে পাইছেন সেখানে। তো যাই হোক, তারপরে তিনি যখন ঘরটা খুলে ফেলছেন তখন সবকিছু একদম নীরব, কোন শব্দ নাই, একদম নীরব। তো তিনি দেখতেছেন ঘর অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তিনি তাড়াতাড়ি বাতি জ্বাললেন, বাতি জ্বেলে দেখেন যে পাশের যে স্টাডি চেয়ারটার মধ্যে তার হাজবেন্ড পড়ে আছে এবং তিনি তার চোখ উল্টে আছে, মাথা উল্টানো, তার কষা বেয়ে মুখ দিয়ে ফেনা ঝরতেছে। তো তিনি তা মানে ভয়ে তাড়াতাড়ি সাথে সাথে তিনি ফোন নিয়ে ইমার্জেন্সিতে ফোন করলেন এবং সেখান থেকে অ্যাম্বুলেন্স আসলো, এসে তার হাজবেন্ডকে নিল এবং অ্যাম্বুলেন্স নিতে নিতে বললো যে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং তার হার্ট অ্যাটাক হয়েছে, তাকে নিয়ে গেল এবং হাসপাতালে নিতে নিতেই তিনি আসলে মারা যান। তো মোস্তফার সেই ফ্রেন্ডের চাচা তিনি মারা যান এবং তার চাচি যিনি ছিলেন মানে সেই তার স্ত্রী, তিনি খুবই আপসেট। তিনি ঘরে ফিরে এসে আগে বোঝার চেষ্টা করেন ঘরের মধ্যে কি হয়েছে, কার কণ্ঠ শুনছিলেন তিনি অস্পষ্ট, এবং তার হাজবেন্ডের বা কাকে বলতেছিল যে আমি খুলতে চাই না, খুলে ফেলছি তোমাদের এখানে, এরকম কথাবার্তা। তো তিনি তার হাজবেন্ডের পেপার আর ডকুমেন্টস সেগুলো চেক করার চেষ্টা করেন। তো চেষ্টা করতে গিয়ে তিনি একটা ভিডিও পান, তার হাজবেন্ডের ভিডিও লগ, তিনি যে যখন কোনো কাজ করতেন ভিডিও লগ তৈরি করতেন, যে ভিডিও লগে তিনি বলতেছেন, তিনি দেখেন তার হাজবেন্ড বলতেছে যে আমি মোটামুটি পাঠোদ্ধার করে ফেলছি, এই মন্ত্রের পাঠোদ্ধার করে ফেলছি এবং এইটা আমি এখন পড়ব, আজকেই আমি ফাইনালি এটা পড়ব এবং দেখি তারপরে কি হয়। এখানে বলা হয়েছে যে তাদের সেই ইন্টার ডাইমেনশনাল ডোর ওপেন হবে, তো আমি দেখি এটা করতে পারি কিনা। তো তার হাজবেন্ড দেখেন তিনি শোনেন যে কিছু একটা পড়তেছেন এবং খুব আশ্চর্যজনক ভাবে এই পড়ার সময় ভিডিওটা কিন্তু স্টার্টিং শুরু করে মাঝখানে, এবং সেটার ভেতরে মানে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের হেজ চলে আসতেছে এবং শব্দগুলো কেটে যাচ্ছে, স্টাটার হয়ে যাচ্ছে শব্দ, মানে স্টার্টিং নয়েজ এসে পড়ছে মাঝখানে। খুব অবাক হন তিনি এবং এরকম করতে করতে এক সময় তিনি দেখলেন তার হাজবেন্ড কিছু একটার দিকে তাকায়, মুখটা এরকম বড় হয়ে গেছে এবং তিনি বলতেছেন তখন তিনি যে আমি তোমাদের এটা খুলতে চাই না, আমি যা দেখতে চাইছিলাম আমি দেখতে চাইছিলাম। তারপর তিনি দেখেন যে পুরো ভিডিওটা বন্ধ হয়ে যায়, ভিডিও আর নাই সেখানে। তো তিনি মানে একেবারেই মানে অন্যরকম ফিল করা শুরু করেন যে ঘটনাটা কি ঘটছে, এবং তিনি তার হাজবেন্ডের ফাইল পত্র ঘাটা শুরু করেন যেখানে হয়তো তিনি মন্ত্র নিয়ে কাজ করছেন বা কিছু। খুবই আশ্চর্যজনকভাবে প্রত্যেকটা পিকচার বার্নড আউট, মানে পিকচারের যে ছবিগুলো ছিল সেখানে তুলছিল ক্যামেরা দিয়ে, সেগুলো বার্নড আউট পিকচার। তিনি অনেকভাবে চেষ্টা করেন সেগুলো রেজুলেশন মানে বিভিন্নভাবে এডিট করার জন্য যে কিছু দেখা যায় কিনা, কিচ্ছু না, মানে একেবারে বার্নড আউট পিকচার, মানে ছবিগুলো বার্নড হয়ে গেছে, সেগুলো দেখা যায় না। তিনি অনেকভাবে চেষ্টা করছেন এবং পরবর্তীতে তিনি ওই ছবিগুলোকে নিয়ে চেষ্টা করছিলেন একজন এরকম ফটো এক্সপার্টের কাছে যে এটার মানে ভেতরে কিছু পাওয়া যায় কিনা, ওই প্রপার্টিজ এর মধ্যে কিছুই পাওয়া যায়নি। তো ওনার হাজবেন্ডের ওই রুমটা নাকি পরবর্তীতে অন্যরকম হয়ে গিয়েছিল, সেই বাসার মধ্যে বিভিন্ন উল্টাপাল্টা জিনিস ঘটত, মানুষ ভয় পেত এবং ওনাদের ছেলে ছিল সে বাইরে থাকতো, সে নাকি ওই বাসার মধ্যে সাপ দেখছে তার বাপের স্টাডি রুমের ভেতরে, বড় একটা সাপ, এবং সে প্রচন্ড ভয় পেয়ে গেছিল। এবং সে যখন তার মাকে বলে, তারা সবাই তার মা আসে এবং পরবর্তী মানুষকেও ডাকে যেহেতু সাপ দেখতে বলছে, সার্চ করে তারা কিছু পায় না, কিন্তু বাসার মধ্যে উল্টাপাল্টা জিনিস হতো, শব্দ হতো, মনে হতো যে তারা এখানে বসে থাকলে কিছু একটা ভেঙে চুরে ফেলতেছে, বাসার মধ্যে টেম্পারেচার শিফট হইতো। এরপর তারা ওই বাসাটা ছেড়ে দেয়, তো বাসাটা ছেড়ে দেয়, বাসা ছেড়ে তারা অন্য জায়গায় চলে যায় এবং তার হাজবেন্ডের এই সব জিনিসপত্র, সে মানে যেগুলো নিয়ে এগুলো গবেষণা করছিল সেসব জিনিস তিনি একদম শিফট ডিল করে দেন কম্পিউটার থেকে, সে হার্ড ড্রাইভটাই তিনি মুছে দেন, পুরো ফরম্যাট করে দেন, সেটা তিনি আর রাখেন নাই তার লাইফে, যেহেতু এটা একটা সমস্যার জিনিস। তো এই ছিল মোস্তফার ফ্রেন্ডের চাচার ঘটনা, যেটা মোস্তফা শেয়ার করছে, আমি আমার মতো করে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা জানাবেন কেমন লেগেছে। আপনারা অনেকে মরুভূমির কথা শুনতে চান, মরুভূমির ঘটনা শুনতে চান, মরুভূমির এনশিয়েন্ট ঘটনাও শুনতে চান, তো এরকম একটা ঘটনা ছিল এটি। আপনাদের মতামত জানানোর জন্য আমাদেরকে ইমেল করতে ভুলবেন না। আমাদেরকে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhutude@gmail.com, পাঠিয়ে দিন আপনার মতামত, পাঠিয়ে দিন আপনার কাছে থাকা কোনো ঘটনা বা আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসার্ন নিয়ে আমাদের সাথেই থাকুন। আরো একবার ফিরে এলাম অদ্ভুতুড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, এবং এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মোস্তফা চৌধুরী ময়মনসিংহ সদর থেকে। মোস্তফা আমাদের কাছে কয়েকটি ঘটনা পাঠিয়েছেন এবং তার মাঝ থেকে আমি কয়েকটি বেছে বেছে আপনাদের সাথে শেয়ার করছি। তো এটি মোস্তফার পাঠানো দ্বিতীয় ঘটনা এবং এটি বাংলাদেশের একটি ঘটনা, তিনি কালেক্ট করেছেন তার এক খুবই ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে। আমি চলে যাব মোস্তফার পাঠানো ঘটনা এবং আমি আমার মতো করে এটি শেয়ার করব। মোস্তফার এই বন্ধু, তিনি এই ঘটনাটি তার কোন এক আত্মীয়র কাছ থেকে কালেক্ট করেছিলেন এবং এটি ঘটেছিল বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলের কোন একটি জায়গায় এবং সেখানকার একটি অতি পুরনো চা বাগানের ঘটনা। এটি অনেক পুরনো, ব্রিটিশ আমলের একটি চা বাগান এবং চা বাগানটি বেশ রিচ, মানে এখানকার চা পাতা খুব ভালো হয় আর চারিপাশে একেবারেই টিলাতে ঘেরা, অনেক গাছগাছালি দিয়ে ঘেরা, বেশ প্রকৃতির মাঝে এই চা বাগানটি। যাই হোক, 2017 সালের ঘটনা, 2017 সালে সেখানে তাদের যে ম্যানেজার, টি এস্টেটের ম্যানেজার পরিবর্তন হয় এবং নতুন টি এস্টেট ম্যানেজার এসে সেখানে ওঠেন আর সময়টা তখন শীত আসি আসি করছে, বেশ ঠান্ডা চারিপাশে এবং চা বাগান কুয়াশায় ছেয়ে যায়, মানে দেখা যাচ্ছে যে মানে লো ল্যান্ডগুলো যেগুলো নাকি চা বাগানের লো অঞ্চলগুলো, সেগুলো বিকেলের পরেই কুয়াশা একেবারে নেমে যায় এবং সেই অঞ্চল দিয়ে মনে হয় যে কুয়াশা ভেসে ভেসে যাচ্ছে চা বাগানের মাঝ দিয়ে, এরকম একটা পরিবেশ, বেশ ঠান্ডা ঠান্ডা। নতুন ম্যানেজার যিনি, তিনি উঠেছেন তার বাংলোতে, তার বাংলোটা একটু ভেতরের দিকে এবং সোজা চলে গেলে হাতের বাঁ দিকে একটা বড় টিলা উঠে গেছে, সে টিলার ওপরে হচ্ছে তার বাংলো এবং খুব সুন্দর জায়গা। টিলার ওপর দিকটা অনেকটাই ফ্ল্যাট টাইপের এবং সেখানে একপাশে তার বিশাল বাংলো এবং বাংলোটা বেশ পুরনো, বোঝা যায় যে বেশ অনেক আগে তৈরি করা বাংলো এবং সেই বাংলোর পাশেই একটা বিশাল বেলগাছ রয়েছে ও সেই বেলগাছের পাশেই একটা বিশাল কটেজ, কালো রঙের একটা কটেজ। এটা খুব অন্যরকম, মানে ম্যানেজার সাহেব তার পরিবার নিয়ে এসে দেখি তাদের কাছে বেশ ভালো লেগেছে, কারণ এই ম্যানেজার সাহেব তিনি অন্য একটা চা বাগানের দায়িত্বে ছিলেন অন্য একটা জায়গায়, সেখান থেকে তিনি সুইচ করে নতুন আসছেন এখানে, তো দেখে তিনি খুব পছন্দ করলেন এখানকার বাংলো এবং থাকার জায়গাটা এবং বেলগাছটা দেখেও তার বেশ ভালো লাগলো। তিনি এরকম দেখেন নাই চা বাগানের মাঝে টিলার উপরে বেলগাছ, বেশ ঝাঁকড়া টাইপের একটা বেলগাছ, বেশ লাগলো তার কাছে। তো তার মেয়েও খুব খুশি হয়ে গেল, ছোট মেয়ে এটা দেখে বললো যে বাবা এই গাছে আমি দোলনা বাঁধবো। তো ম্যানেজার সাহেব বললেন যে হ্যাঁ বেঁধে দেওয়া যাবে, কোনো ব্যাপার না। তো তিনি ঘুরে ঘুরে দেখলেন তার বাংলো, বাংলো খুব সুন্দর এবং ওই যে বললাম শীত চলে আসছে, নিচের দিকে তাকালে দেখা যাচ্ছে যে চা বাগানের মাঝে যে পথগুলো সেগুলো হালকা কুয়াশায় ঢেকে গেছে বিকেলের দিকে। তো তিনি তার বাংলোতে ঢুকলেন, বেশ সাজানো গোছানো বাংলো, তিনি আসার আগে এটা তৈরি করে রাখা হয়েছে, মানে সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। তো তিনি উঠলেন সেখানে এবং এটা পুরোপুরি ফার্নিশ ছিল, তাদের সাথে আনা টুকিটাকি জিনিস সহ তারা ঢুকে গেলেন সেখানে এবং উঠে গেলেন বাংলোতে। তো বেশ ভালো লাগলো, তাদের রাতটা খুব ভালো কাটলো, ম্যানেজার সাহেবের স্ত্রীও বেশ পছন্দ করলেন, তারা খুব এনজয় করলেন এবং তাদের কাছে মনে হচ্ছে যে খুব নতুন একটা জায়গায় আসছেন, কারণ এর আগে ম্যানেজার সাহেব অন্য একটা টি এস্টেটে জব করতেন এবং সেখানের বাংলোটা তেমন একটা সুবিধা ছিল না, এই কারণে ওনার স্ত্রী বেশিরভাগ সময় বাইরে, মানে চা বাগান এলাকার থেকে বাইরে একটা জায়গায় ভাড়া থাকতেন। তো এখন বেশ গোছানো একটা পরিবেশ আর মাত্র দু একদিনের মধ্যেই তার ফ্যামিলি, ম্যানেজার সাহেবের ফ্যামিলি ইউজ টু হয়ে গেল ওই বাসার সাথে এবং তিনিও গিয়ে অফিসে যোগ দিলেন এবং পুরো জায়গাটা তিনি ভালো মতন তার নখদর্পণে আনার চেষ্টা করলেন। বেশ পুরনো একটা চা বাগান, বেশ পুরনো ব্রিটিশ আমলের। তো সুতরাং এখানে অনেক কিছু দেখার আছে, বোঝার আছে, বেশ ফাঁকা ফাঁকা জায়গা এবং তাকে সরেজমিনে পরিদর্শন করতে হচ্ছে সব জায়গা। তো দেখে তিনি কয়েকদিনের মধ্যে একটু ইউজ টু হলেন জায়গাটার সাথে এবং তিনি বিকেলের দিকে একটু ফ্রি টাইম কাটানো শুরু করলেন পরিবারের সাথে, হাঁটাহাঁটি করলেন তারা। ম্যানেজার সাহেব সেই যে কালো কটেজটা নিয়ে তেমন একটা তিনি আর প্রশ্ন করেন নাই কাউকে। তিনি হয়তো ভাবছেন যে ওখানে মালপত্র রাখা হয়, পুরনো জিনিসপত্র রাখা হয়, এটাই ভাবছেন তিনি, ওইটা নিয়ে খুব একটা প্রশ্ন করেননি। তো প্রশ্নটা করলেন তখনই তার মেয়ে, তাদের একটা কুকুর ছিল বাসায়, সেই কুকুর নিয়ে সে খেলতে বেরিয়েছিল এবং ঘুরতে ঘুরতে চলে গেছিল সেই কটেস্টার কাছে, এবং কটেস্টার কাছে যাওয়ার পর নাকি ভেতর থেকে সে লোহা লক্ষণ নাড়াচড়ার শব্দ পাইছে, মনে হচ্ছে যে কেউ লোহা নাড়তেছে, এটা ওইটা নাড়তেছে, যেমন শব্দ হয় এবং সেই নাড়ার মতো শব্দ, এবং মনে হচ্ছে বেশ নাড়াচড়া করতেছিল, কাইন্ড অফ লাইক যদি কতগুলো লোহা টানাটানি করা হয় অথবা যদি শেকল টানাটানি করা হয় যেরকম শব্দ হয় সেরকম। কুকুর নাকি খুব ঘেউ ঘেউ করতেছিল এবং ঘেউ ঘেউ করতে করতে মানে তার মানে মেয়েকে টেনে রাখছিল, যেতে দিচ্ছিল না ঘরটার কাছে। তো ম্যানেজার মেয়ে এসে বাসায় বলে যে ঘরটার থেকে এরকম শব্দ আসছে এই সেই। তো ওনার স্ত্রী সেটার একটা প্রাধান্য দেয় নাই, বলছে কিসের না কিসের শব্দ পাইছে, এবং যেহেতু চা বাগান হতে পারে ওইটা বন্ধ একটা ঘর এবং সেখানে হয়তো ইঁদুর থাকতে পারে, কত কিছু থাকতে পারে, নাড়াচড়া করছে এবং চা বাগানে এরকম ঘোরাফেরা করতেও নিষেধ করছে মেয়েকে, মেয়ে ছোট, কারণ চা বাগানে তারা জানে যে অনেক জায়গায় অজগর সাপ আছে, বড় বড় অজগর সাপ আছে। যাই হোক, তিনি এই কারণে মেয়েকে বলেন যে ওইদিকে যাওয়ার দরকার নেই, ওখানে গাছ আছে বিশাল, বেল গাছটার পেছন দিকটা আবার ঠিক ওই যে ঘরের পেছন দিক দিয়ে কিন্তু নেমে গেছে নিচের দিকে, টিলাটা একদম নিচের দিকে নেমে গেছে এবং ওইখানে কোনো গাছপালা নাই, মানে ঝোপঝাড় কিছু আছে, একদম নিচের দিকে নেমে গেছে জঙ্গলা টাইপের একদম ঘরটার পেছন দিক দিয়ে। আর বেলগাছটার একটা অংশ, বিশাল একটা অংশ ওই গর্তের দিকে চলে গেছে, মানে ওই ঢালের দিকে পড়ছে। তো তিনি মেয়েকে না কোনো দিকে যাওয়ার জন্য না, তো মেয়ে চলে আসে, মেয়ে চলে এসে সে আর ওখানে যায় না। তো সে বাবাকে, বাবাকেও বলে যে আব্বু এরকম এরকম, তার বাবাও খুব একটা গুরুত্ব দেয় না মনে করে, আসলেই তার মাও বলে ইঁদুর টিদুর আসে ওইদিকে, তো বলে যে না তুমি কিন্তু দূরে যাবা না, মেয়েকে নিষেধ করে। তো ওই দিন রাতের বেলা ম্যানেজার সাহেবের স্ত্রী তিনি ঘুম থেকে উঠছেন, উঠে তিনি যাচ্ছেন ওযু করতে, তিনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বেন, তখন গভীর রাত, তো এই ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে তিনি বলছিলেন বাসায় গিজার লাগানোর জন্য, তখন পর্যন্ত গিজারের ব্যবস্থা করা হয়নি। তো তিনি কিচেনে গেছেন, কিচেনে গিয়ে তিনি একটা পাতিলে গরম পানি চড়াইছেন, তো গরম পানি ফুটাইতে দিয়ে তিনি বসে আছেন, কিছু করার নাই, চেয়ারের মধ্যে বসে আছেন এবং তার মাথার পাশেই হচ্ছে জানালা, সেই জানালার ওই পাশে কিন্তু বেলগাছটা, বেলগাছের পাশেই হচ্ছে সেই কালো কটেজটা, মোটামুটি তার এই রান্নাঘর থেকে একটু কাছাকাছি জায়গাটা। রাতের নিস্তব্ধতা, রাতের শব্দ আসছে বেশ বিভিন্ন রকম শব্দ এবং বিশাল চা বাগান, ওখানে তো আসলে ফরেস্ট এরিয়া, পাশে গাছ গাছালি আছে বিশাল। তো এর মাঝে নিস্তব্ধতার মাঝে তিনি হঠাৎ করে শব্দ পেলেন, শব্দটা মেটালিক শব্দ, মনে হচ্ছে কোনো মানে শেকল, বড় কোনো শেকল কোনো কাঠের উপর দিয়ে নাড়াচড়া করতেছে, কাঠের উপরে কোনো বড় শেকল নাড়াচড়া করতেছে, মানে কিড়ি 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 কিড়ি, মানে মোটা শেকল টান দিলে যেরকম হয় এবং কাঠের উপর দিয়ে ঘর 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 ঘর। তো তিনি একটু অবাক হলেন, এই শব্দ কোত্থেকে আসে, শেকল টানার শব্দ কোত্থেকে আসতেছে। তো তিনি আস্তে করে জানলার কাছে গেলেন, জানলার কাছে দিয়ে কান পাতলেন, একটু মানে কোনো শব্দ নাই, পুরা রাতের নিস্তব্ধতা। তারপর হঠাৎ করে আবার সেই শব্দ, মানে কাঠের উপর দিয়ে শেকল টানলে যেরকম হয় করে শব্দ হচ্ছে এরকম, তারপর এরকম একটা শব্দ। তো তিনি একটু অস্বস্তি ফিল করলেন, কোথায়, তো তাকানোর চেষ্টা করলেন বাইরে, তো চাঁদের আলো আছে হালকা, চাঁদের আলোতে বাইরের জায়গাটা দেখা যাচ্ছে, গাছের পাতার ফাঁক দিয়ে হালকা হালকা আলো এসে পড়ছে মাটিতে এবং কটেজটা দেখা যাচ্ছে। তো তিনি বোঝার চেষ্টা করতেছেন এই শেকলের শব্দ কোত্থেকে আসে। কিছুক্ষণ পর আবার আসলো শব্দটা এবং তিনি মানে তার কাছে মনেই হলো শব্দটা কটেজের ভেতর থেকে আসতেছে। তো তখন তার মনে হলো যে তার মেয়েও বলছিল যে ওখানে লোহা লক্ষ টানাটানি শব্দ হয়। তিনি চিন্তা করলেন ঘটনাটা কি রাত্রেবেলা, এবং তিনি কিন্তু শব্দ যেটা শুনছেন পুরা স্পষ্ট, মনে হচ্ছে শেকল কাঠের উপর দিয়ে টানতেছে, মানে অ্যাজ ইফ কোন শেকল যদি টানাটানি করে কেউ লোহার, এরকম শব্দ, এরকম টানাটানি মানে কোন শেকল টেনে নিচ্ছে, এরকম কোনো কিছু বেঁধে রাখলে যেরকম হয় সেরকম একটা শব্দ। তো তিনি একটু অস্বস্তি ফিল করলেন, তার কাছে একটু ভয় লাগা শুরু করলো, কারণ ওই কাঠের ঘরটার মধ্যে তালা মারা দেখছেন তিনি, বড় তালা এবং সে পুরনো আমলের তালা, সেই যে বড় তালা, এরকম উপরে একটা ঢাকনা থাকে, ওরকম তালা মারা, ওইখানে কি এরকম শব্দ করবে রাতের বেলা, কি বেঁধে রাখা আছে ওইখানে? তো এর মাঝে তিনি আরো দু একবার শব্দ শুনছেন, তো তিনি তাড়াতাড়ি দেখলেন যে তার পানি মোটামুটি মানে উঠে গেছে, ফুটে গেছে। তিনি তাড়াতাড়ি পানিটা নিয়ে চলে গেলেন তার ইসে বাথরুমে, এবং পানি নিয়ে তার মতো অজু করলেন। অজু করে তিনি ঘরেই নামাজ পড়লেন। তিনি চাইছিলেন যে ড্রয়িং রুমে নামাজ পড়বেন, তো ড্রয়িং রুমে না পড়ে ঘরেই নামাজ পড়লেন। তো নামাজ পড়ার পরে আস্তে আস্তে তিনি আবার শুয়ে পড়লেন। তো শুয়ে পড়ে দেখতেছেন যে ম্যানেজার সাহেব ঘুমে আছে, তিনি আর ওইটা নিয়ে ই করলেন না। তো তিনি ভাবলেন যে দিনের বেলা তিনি বলবেন, ম্যানেজার সাহেবকে বলবেন। তো যাই হোক, ঘুম থেকে উঠে তার আর এগুলো মনে নাই। দিনের বেলা সকালবেলা খুব ভোরে সকালবেলা উঠে ম্যানেজার সাহেব তার মতো কার্যক্রম করে তিনি চলে গেছেন অফিসে, ওনারও আর এগুলো মনে নাই। তো বিকালের দিকে দেখলেন যে তাদের যে কুকুরটা ওই জায়গায় দাঁড়ায় খুব মানে গড়গড় শব্দ করতেছে ঘরটার দিকে তাকায়। এটা উনি খেয়াল করছেন, ম্যানেজার সাহেবের স্ত্রী, কুকুরটা গড়গড় করতেছে। তিনি কুকুরটাকে খেয়াল করলেন যে কুকুরটা ওই ঘরের দিকে তাকাই গড়গড় করতেছে। তো তিনি কুকুরকে টেনে ভিতরে ঢুকানোর চেষ্টা করলেন, কারণ তারা কুকুরটাকে আবার বাসার ভিতরে আনতো না, বাসার কম্পাউন্ডের বাইরে রাখতেন তারা। ওই যে তাদের একটা জায়গা আছে ওইখানে, ওই ঘরের মতো বানায় নিয়েছিলেন, ওখানে রেখে দিতেন আর কি। তো কুকুরটা মানে ওইদিকে আর কি যেতে চাচ্ছে না, উনি টানতেছেন অনেক, কুকুর যেতে গড়গড় করতেছে। তো তিনি বারবার কুকুরটাকে নাম ধরে টেনে টানার চেষ্টা করতেছেন এদিকে আনার জন্য, কুকুর আসতেছেই না একদম। তো তিনি যখন নাকি কুকুরটাকে টানতেছেন, একবার কুকুরটা দুইবার ঘৌ ঘৌ করে বার্ক করে দৌড় দেওয়ার চেষ্টা করলো ঘরটার দিকে। তো ঘরটার দিকে যখন দৌড়ানোর চেষ্টা করছে, তিনিও টেনে ধরার চেষ্টা করছেন, দেখলো যে কুকুর শুনতেছেই না, মানে কুকুরের বেল্টের সাথে ওনার চেইন বাঁধা ছিল, কুকুর দৌড় দিয়ে অনেক দূর চলে গেছে, তিনিও কুকুরের পিছনে পিছনে খানিকটা গেছেন। এই সময় তিনি শব্দ পেলেন ঘরের মধ্যে, আবার সেই শেকলের শব্দ, রাতে যেরকম শুনছেন মনে হলো ঘড়ঘড় করে শিকল টানার শব্দ। এবং কুকুরটা ওই যে শিকল টানার শব্দ শোনার সাথে সাথে কেমন জানি ভয় পেয়ে কুই কুই করতে করতে পেছনে চলে আসলো তার কাছে। তো তিনি তাড়াতাড়ি কুকুরটাকে নিয়ে চলে গেলেন গিয়ে তার বাউন্ডারির মধ্যে, মানে তাদের যে বাংলোটার পাশে কাঠের ফেন্স করা ছিল ওখান থেকে ঢুকায় কুকুরের কোয়ার্টারের কাছে নিয়ে এসে তিনি কুকুরটাকে ওখানে রেখে দিলেন, আর তিনি ঢুকে গেলেন ঘরে। তো তখন কিন্তু বিকাল গড়ায় গেছে, সন্ধ্যা হয়ে আসছে, একটু পরে ম্যানেজার সাহেব আসছে। আসার পর তিনি ম্যানেজার সাহেবের সাথে আজকে কথা বললেন, যে বললেন যে দেখো ওই ঘরটার ওইখানে কি সেদিন শব্দ হয়। সেদিনকে তাদের মেয়ে বলছিল, তাদের মেয়ে ছোট মেয়ের নাম ক্যাসি, সে বলছিল যে এরকম এরকম ব্যাপার, যে ক্যাসি বলছিল যে ওরকম ওখানে শব্দ হয়। তো আমি তো সেদিনকে ই করলাম না, তোমাকেও বলছি, বাট আমি নিজে না শব্দটা পাইছি। রাতের বেলা নামাজ পড়তে গেছি, তখন আমি অজু করার জন্য পানি ফুটাইতেছিলাম, তখন শব্দ পাইছি। আর আজকে বিকালে দেখি আমাদের যে ও তাদের যে কুকুর, কুকুরের কথা বললো যে কুকুর ঘেউ ঘেউ করতেছিল, ওকে আমি টানতে যেয়ে তখন ও সামনে চলে গেছে, পরে দেখি এই শব্দ। ম্যানেজার শুনলো তাই নাকি, ওটা তো বদ্ধ রুম, ওটার মধ্যে এরকম শিকলের শব্দ করতে গে বাবা, মানে অন্য কোনো শব্দ হলে বুঝতাম কিছু পড়ছে টোড়ছে, হয়তো ইঁদুর থাকতে পারে বা কিছু একটা ঢুকতে পারে ওখানে, মানে এটা তো চা বাগান, এখানে তো ওইখানে ফাঁক ফোকর দিয়ে হয়তো ওখানে একটা গুই সাপ ঢুকতে পারে, কিছু ঢুকতে পারে, বা বড় কোনো সাপও ঢুকতে পারে ওইখানে, কিন্তু শিকলের শব্দ হবে, আচ্ছা আমি দেখবো না পরে কি ব্যাপার। এই বলে তিনি তার স্ত্রীকে বলেন যে ঠিক আছে, অসুবিধা, টেনশন করো না এই নিয়ে। তো তিনি ওই বাসার মধ্যে তার কাজে ব্যস্ত হয়ে যান, ওই দিন রাতে আর তারা ওইটা নিয়ে চিন্তা ভাবনা করেন না। ঠিক সেই রাতের বেলা যখন ম্যানেজার সাহেব স্ত্রী তাহাজ্জুদ পড়বেন, তিনি আবারও পানি যে গরম দিচ্ছেন এবং তিনি বসে আছেন, এবং আজকে তার কিউরিয়াসিটি যে তিনি শব্দ শোনার চেষ্টা করতেছেন। তো রাতের বেলা অনেক রাত, গভীর রাত, এরকম রাতের নিশুতি শব্দ আসতেছে চারিপাশ থেকে, এই এই শব্দ নাই, মানে ওখানকার কোনো শব্দ নাই, এমনকি দূর থেকে শিয়াল ডেকে উঠছে ওখানে, শিয়াল ডাকার শব্দ পাচ্ছেন কিন্তু এখানকার আর কোনো শব্দ নাই। শিয়ালের ডাকটাও তার কাছে অন্যরকম লাগতেছে, একেবারে অপার্থিব, কারণ মানে একেবারে তিনি এমন একটা জায়গায় বসে আছেন, তার আশেপাশে কিন্তু পুরো মানে ফরেস্ট এরিয়া কাইন্ড অফ, তো সেখানে তার কাছে অন্যরকম লাগতেছে, কারণ তিনি আগের যেই বাংলা তো ওখানে থাকতেন না, বেড়াতে গেছেন, ওখানেও বেশ মানে একটু অন্যরকম ছিল পরিবেশ, কিন্তু এইটা একটু বেশি অন্যরকম। তো যাই হোক, তিনি কিন্তু অ্যাকচুয়ালি এক্সপেক্ট করতেছিলেন যে ওই শব্দটা দিনের এখানে আবার হয় কিনা। তো তিনি চুপচাপ যখন বসে আছেন, তার পানি সিদ্ধ হয়ে গেছে, এই সময় হঠাৎ করে তিনি শব্দ পেলেন, মনে হলো যে শেকল দিয়ে কেউ কাঠে বাড়ি দিচ্ছে, মানে এরকম ঠাস 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 করে বাড়ি দিচ্ছে শেকল দিয়ে। তো মানে কাইন্ড অফ লাইক কোনো কিছু তো শেকল পেঁচিয়ে যদি কাঠের কোনো টেবিলে বা কোথাও মারা হয়। তো শব্দটা শুনে তিনি বেশ ভয় পেয়ে গেলেন, চমকে উঠলেন, চমকে উঠে তিনি তাড়াতাড়ি তার সেই পানি নিয়ে চলে গেলেন তাদের বাথরুমে, এবং গিয়ে তিনি অজু করলেন, এবং তার কেন যেন ভয় ভয় লাগতেছিল, শব্দটা তার মাথার মধ্যে মানে গেঁথে গেছে, মনে হচ্ছে যে এটা কি। তো তিনি চিন্তা করলেন যে না, আজকে সকালে ঘুম থেকে উঠলেই আমি আমার হাজবেন্ডকে বলবো। তো তিনি তাড়াতাড়ি উজু করে নামাজ পড়লেন, নামাজ পড়ে তাড়াতাড়ি হাজবেন্ডের পাশে শুয়ে পড়লেন এবং তার ঘুম আসতেছিল না। তবে এক সময় শুয়ে থাকতে থাকতে তিনি ঘুমায় পড়লেন। পরদিন সকালে ঘুম থেকে উঠেই তিনি তার হাজবেন্ডকে বললেন যে এরকম এরকম ব্যাপার, রাতের বেলা এরকম শব্দ শুনছি এবং আমার মনে হয় ওইটার মধ্যে কিছু একটা ব্যাপার স্যাপার আছে, কেন এরকম শেকলের শব্দ হয়। তো ম্যানেজার সাহেব এবার ওনার স্ত্রীর কাছে শুনে ব্যাপারটা নিয়ে একটু কনসার্ন হইলেন এবং তিনি তার অফিস থেকে লোকজন ডেকে এনে ওই রুমটাকে খোলার ব্যবস্থা করলেন। তো রুমটার চাবি ছিল তাদের একজন পুরনো কেয়ারটেকারের কাছে, তিনি এসে সেই রুমটা খুললেন এবং তিনি খুব অস্বস্তি ফিল করছিলেন খোলার সময়। ম্যানেজার সাহেব তাকে বলেন যে এরকম ওখান থেকে শব্দ আসতেছে, এরকম সিগলের শব্দ। তো এটা শুনে মনে হলো সে কেয়ারটেকার আরো অস্বস্তিতে পড়লেন এবং তিনি মানে খুব মুখ চোখ বাকিয়ে বললেন যে স্যার এরকম কিছু না, হইতে পারে এরকম শব্দ এদিক ওদিক হওয়া, অনেক কিছু রাখা আছে ওখানে। তো যাই হোক, ওখানে খোলা হলো, খোলার পর দেখা গেল যে একটা ভ্যাপসা মানে গন্ধ, কারণ খোলা হয় না পুরো একদম, জিনিসপত্র কিছু রাখা জিনিসপত্র, এবং দেখলেন যে পুরনো টেবিল আছে ভেতরে। ম্যানেজার সাহেব নিজে ঢুকলেন, স্ত্রীকে আনেন নাই, নিজে ঢুকলেন লোকদের সাথে। দেখলেন যে পুরনো টেবিল আছে সেখানে এবং কিছু জিনিসপত্র রাখা এদিক ওদিক, পুরনো চেয়ার এবং আরো কিছু জিনিসপত্র। এবং খুবই আশ্চর্যজনকভাবে তিনি দেখলেন শেকল রাখা সেখানে, এক এক কোনায় অনেকগুলো শেকল রেখে দেওয়া। তো তিনি তখন চিন্তা করলেন যে এমনও তো হতে পারে যে শেকলের উপর দিয়ে নাড়াচড়া করে কোনো কিছু ঢুকে, ইঁদুর বা বড় কিছু, হয়তো গুই সাপ ঢুকতে পারে, অন্যরকম কিছু ঢুকতে পারে। তিনি বললেন যে আশেপাশে একটু দেখো যে কিছু আছে নাকি, এখানে ঢোকার জায়গা আছে নাকি, কোনো সাপ বা কোনো কিছু। তো সাথের কেয়ারটেকার এবং আরো দুই একজন যে ঢুকছিল তারা খুব বিরক্তি সহকারে, তারা দেখলো যে একটু বিরক্তি ফিল করতেছে, মানে তারা চাচ্ছে না। তারপর তারা এদিক ওদিক তাকালো। তো ম্যানেজার সাহেব হেঁটে গেলেন যে ওই ঘরটার পাশে আর একটা ঘর আছে এবং সেই ঘরটা কেউ নাই। তো তিনি নিজে ওখানে উকি দিলেন, দরজাটা সরায় ক্যাঁচ করে শব্দ হলো এবং আলো আধারিত খেলা ঘরের মধ্যে, বাইরের থেকে দিনের আলো ঢুকতেছে, প্লাস ছায়া আছে। কেমন যেন একটা অশুভ একটা ফিল হলো ম্যানেজার সাহেবের নিজের কাছে। তিনি আসলে জিনিসটা মানে মানে বলে বোঝাতে পারবেন না কেমন যেন লাগলো তার কাছে জায়গাটা, কেমন যেন ডিফারেন্ট টাইপের, মানে অন্যরকম একটা ফিল। তো তিনি কিছু বললেন না, তিনি জাস্ট ওখান থেকে বেরোলেন। বের হয়ে তিনি সাথের কেয়ারটেকারকে বললেন এখানে ক্যামেরা লাগানোর ব্যবস্থা করো, এখানে এই পাশে একটা ক্যামেরা লাগাও যেটা এদিক দিয়ে ওই পাশে দেখা যাবে ঘুরায়। তো তখন কেয়ারটেকার বললেন স্যার ক্যামেরা দিয়ে কি করবেন, এখানে একটা পরিত্যক্ত জায়গা, এখানে কিছু থাকেও না। বলে যে না, তারপর ওইটা ক্যামেরা লাগাও, একটা ক্যামেরা লাগাও, আমি দেখতে চাই বিকালের মধ্যে ক্যামেরা আছে এবং আমাকে সব ই দিবা। তো বলে তিনি ওখান থেকে চলে আসেন। তো আসার পর দরজাটা লাগাই দেন। তো ম্যানেজার সাহেবের কেমন যেন একটু অস্বস্তি লাগতেছিল রুমটার মধ্যে, যখন তিনি উঁকি দিচ্ছিলেন তার কাছে কেন জানি মনে হচ্ছিল কেউ একজন দাঁড়ায় আছে ওইখানে, মানে তিনি ফিল করছেন, বাট অ্যাকচুয়ালি তিনি তো কাউকে দেখেন নাই। তার মনের মধ্যে কেমন যেন একটা ফিল হয়েছে যে কেউ একজন ওখানে আছে এবং তাকে দেখতেছে, এরকম লাগছিল। তো ম্যানেজার সাহেব একটু অস্বস্তি ফিল করতে করতে বের হয়ে আসেন, ক্যামেরা লাগানোর কথা বলে আসছেন। এর মাঝে আস্তে ধীরে দিন গেল, অন্যান্য কাজ সেরে সন্ধ্যার দিকে আসলে তার কাছে খবর আসলো যে ওখানে ক্যামেরা লাগানো হয়েছে এবং সেটার অ্যাক্সেস তাকে দিয়ে দেওয়া হলো। তার তিনি তার মোবাইল ফোনে সেটার ইনস্টল করে নিলেন, অ্যাপ ইনস্টল করে নিলেন দেখার জন্য। তো যাই হোক, ওই দিন ম্যানেজার সাহেব এই অ্যাপ ইনস্টল করার পর উনি চিন্তা করছেন যে তিনি এটা নিয়ে আসলে একটু দেখবেন ঘটনা কি। আর তিনি তার স্ত্রীকে বললেন যে রাতে তুমি যখন নাকি ই করবা, তাহাজ্জুদ পড়তে উঠবা, আমাকে কিন্তু ডাকবা। তার স্ত্রী বলল আচ্ছা ঠিক আছে। তো যথারীতি তার স্ত্রী ওই দিন রাতে উঠল তাহাজ্জুদ পড়তে এবং তিনি সেই তার পানি গরম করতেছেন। এর মধ্যে ওই দিন নাকি তার ইয়ে চলে আসছে, তার গিজারের জিনিসপত্র চলে আসছে, গিজার লাগাবে। তো ওই দিনই মনে হয় লাস্ট তিনি পানি গরম করতে গেছেন। তো তিনি তার হাজবেন্ডকে ডেকে তুললেন, যে বললেন যে এরকম। তো ম্যানেজার সাহেব উঠে কিছুক্ষণ প্রথম মনে করতে পারেননি, পরে মনে করলেন যে হ্যাঁ আমি তো বলছিলাম উঠাইতে। তো তিনি তার মতো তাড়াতাড়ি উঠে মুখে একটু পানির ছিটা দিয়ে তিনি ঠান্ডা, বেশ ঠান্ডা এর মধ্যে তিনি মোবাইল নিয়ে বসলেন দেখতে, তার স্ত্রীর কাছে সেই পানি ফুটাতে, পানি গরম পানি আনবেন। তো অনেকক্ষণ হয়ে গেছে, তো তিনি তার অ্যাপ অন করলেন ওই ঘরে এবং সেই ক্যামেরা যে লাগাইছেন ক্যামেরার মধ্যে কিন্তু নাইট ভিশন আছে, মানে ইনফ্রারেড মোড আছে, এটাতে তিনি দেখছেন রুমটার। তো রুমটার মধ্যে একটা ঝাপসা একটা অবস্থা, ক্যামেরাটা এমন জায়গায় সেট করতে বলছিলেন তিনি যে ওই যে দরজায় যে তিনি উঁকি দিয়েছিলেন ওই দরজারও খানিকটা যাতে আসে, আর এই পাশে যে ওই যে টেবিল রাখা, ওখানে শেকল রাখা, ওই জায়গাটাও যেন খানিকটা আসে, এরকম ভাবে ক্যামেরাটা সেট করতে বলছেন এবং ক্যামেরা কিন্তু মুভ করা যায় এখান থেকে। তো তিনি দেখতেছেন ভালো মতন ক্যামেরাতে অনেকক্ষণ ইনফ্রারেডে, তেমন কিছুই দেখা যাচ্ছে না, একেবারেই অন্ধকার হালকা, মানে ওটার মধ্যে মানে যেরকম দেখা যায় ক্যামেরা নাইট ভিশনে সেরকম দেখা যাচ্ছে, নীরব একটা কামরা। খানিকক্ষণ পরে হঠাৎ করে তিনি খেয়াল করলেন রুমের মধ্যে নড়াচড়ার একটা মানে লক্ষণ দেখা গেল। তিনি অবাক হয়ে খেয়াল করলেন যে ওই যে পুরনো চেয়ারটা রাখা ছিল টেবিলের পেছনে, সেটা নড়ে উঠল, সেটা নড়ে উঠে ঘুরে গেল, মানে খড়খড় করে মানে এদিক থেকে ওদিকে ঘুরে গেল। এবং তারপর তিনি খেয়াল করলেন যে শেকলগুলা অদৃশ্যভাবে মুভ করতেছে সেখানে, মানে অ্যাজ ইফ শেকল যদি কেউ নিয়ে টানাটানি করে শেকলটা বাতাসের মধ্যে সেরকম মুভ করতেছে। তার পুরো আত্মা উড়ে গেল, ম্যানেজার সাহেবের আসলে কোনো সেন্স নাই, তিনি চিন্তা করছেন যে কি দেখতেছি আমি। তিনি অনেক মিস্টেরিয়াস ঘটনা শুনছেন বিভিন্ন হোটেল বা এইসব জায়গায় যেরকম চেয়ার নাড়াচাড়া করে এরকম ভিডিও তিনি দেখছেন, বাট এই জিনিসটা তিনি তার সেই ওই যে কেবিনের ভেতরে তিনি দেখতেছেন জিনিসটা এরকম ঘটতেছে এবং তার প্রচন্ড ভয় লাগলো। তার মানে তিনি বুঝতে পারলেন এখানে কোনো এক্সট্রা কিছু একটা আছে। তো তিনি বেশ ভয় পেয়ে গেলেন যে মানে তিনি বুঝলেন যে এখানে কোনো এন্টিটি আছে, এটা তিনি বুঝে গেছেন। তিনি এত অবিশ্বাসী মানুষ না, তিনি বিশ্বাসী, তিনি তাড়াতাড়ি দোয়া পড়তে পড়তে খেয়াল করতে লাগলেন যে ক্যামেরা কি হয়। বেশ খানিক্ষণ দেখলেন তিনি যে ওই সেকল নড়াচড়া করছে, চেয়ার নড়াচড়া করছে, একটু পরে তার স্ত্রী চলে আসলো দ্রুত, এসে বলল যে আমি শব্দ পাইছি আবার। তিনি বললেন চুপ, মুখের কাছে হাত নিলেন, কিছু বলতে মনে করলেন, তুমি বললো যে তুমি যাও নামাজ পড়ো, তোমার মতো ইশারা দিলেন। তিনি স্ত্রীকে বলেন নাই তিনি কি দেখছেন। তারপর বেশ খানিকক্ষণ তিনি দেখলেন যে চেয়ারটা থেমে রইল, আবার ডানে নড়লো, আবার বামে নড়লো, এরকম দেখলেন তিনি। দেখে তিনি বুঝতে পারলেন যে এখানে কোন এন্টিটির ব্যাপার স্যাপার আছে। তো তিনি আর কিছু করলেন না, তিনি তার মতো আস্তে করে তার মোবাইল ফোনটা বন্ধ করলেন, অ্যাপটাও বন্ধ করলেন, করে তিনি ওইটা রেখে দিলেন। স্ত্রীর নামাজ শেষ হলো, তিনি স্ত্রীকে নিয়ে বললেন যে ঘুমা যাও, সকালে উঠে কথা বলবো। তো যাই হোক, তিনি অনেকক্ষণ চেষ্টা করছেন, তার ঘুম আসতেছিল না, তার মানে মনে হচ্ছিল যে এখানে মানে কিছু আছে। আর এটা তিনি জানতেন, তিনি যেহেতু চা বাগানে কাজ করেন, আগেও করছেন, সেখানেও তিনি শুনছেন, এবং এই কারণে তার এনটিটির প্রতি তার একটা বিশ্বাস আছে। আর তিনি তো মুসলমান, মুসলিম মানুষ, তিনি জানেন যে জিন তো থাকেই। তো পরদিন তিনি অফিসে গেলেন, তার স্ত্রীকে বললেন যে ওদিকে যাইতে না এবং তার বাচ্চাকে ওখানে যেতে দিতে না, রুমটার কাছে বললেন যে ওখানে তোমরা যেও না, জায়গাটা আসলে ভালো না। স্ত্রী বলল জায়গাটা ভালো না, আমার মনে হয় ওইখানে কোন একটা ব্যাপার স্যাপার আছে। তো স্ত্রী একটু ভয় পেয়েছে। তো তিনি বললেন যে ভয় পাওয়ার তো কিছু নাই, আসলে থাকতেই তো পারে, এত বড় চা বাগান, এসে যে অন্য জায়গা থেকে একটু দূরে থাকো। তো তিনি গেলেন অফিসে, অফিসে যেয়ে তিনি কেয়ারটেকারকে ডাকলেন, ডেকে তার মোবাইলের ফুটেজটা দেখালেন, এই যে চেয়ার নড়াচড়া এগুলা। তো কেয়ারটেকার চুপ হয়ে আছে। তো কেয়ারটেকারে বলতেছে আমার তো মনে হয় আপনারা কিছু জানেন এই বিষয়ে, নিশ্চয় আপনাদের কাছে কিছু জানা আছে এখানে, এখানে ঘটনা কি বলেন তো। তো কেয়ারটেকার চুপ করে থেকে বলেন স্যার চলেন একটু বাইরে হাঁটি। তো তারপর সে কেয়ারটেকার ওনাকে নিয়ে বাইরে আসলেন ম্যানেজার সাহেবকে, তো বললেন যে স্যার এখানে একটা ঘটনা আছে। বলে ঘটনাটা কি? স্যার এটা তো অনেক পুরানো চা বাগান জানেন তো। ম্যানেজার সাহেব বললেন যে হ্যাঁ অনেক পুরানো। বলে আজ থেকে অনেক বছর আগে, প্রায় 60-70 বছর আগে এই চা বাগানের একটা ঘটনা ছিল। বলে কি ঘটনা? বলে এখানে এখানকার যে কেয়ারটেকার ছিল একজন একটু পাগলাটে টাইপের লোক ছিল, সে এখানে কাজ করত এবং ওই কেবিনটাতে সেই থাকতো, আসলে তার থাকার জায়গা ছিল সেখানে, আর সে থাকতো আর সে ঘোরাফেরা করত। তো পাগলাটে টাইপের এই কারণে বলছি যে সে একটু খেয়াল খুশি মতো ঘুরতো চা বাগানে, দিন হোক রাত হোক ঘুরে বেড়াতো, সন্ধ্যার পর তার ঘোরাঘুরির একটা খুবই বাজে অভ্যাস ছিল এবং সে হাঁটতে হাঁটতে চলে যেত শ্রমিকরা যেখানে থাকে, জানেন স্যার শ্রমিকরা কিন্তু থাকে একদম চা বাগানের ওই দিকে, ওখানে ছোট ছোট মানে কুড়ে ঘরের মতো আছে, ওখানে শ্রমিকরা থাকে, তারা আসলে তাদের মতো জীবন যাপন করে, তাদের অনেক রকম ব্যাপার স্যাপার আছে এবং কিছু শ্রমিক আছে তারা আসলে বাংলাও ঠিক মতো বলতে পারে না এবং তারা কিন্তু স্যার ই করে ওখানে বিভিন্ন রকম জাদুবিদ্যাও প্র্যাকটিস করে, অনেক কিছু করে তারা, তাদের খাবার দাবারের তালিকার মধ্যে অনেক কিছু আছে, তারা কিন্তু স্বাভাবিকভাবে যে সবসময় স্বাভাবিক জিনিস খায় তাও না এবং অনেক আছে ওখানে জাদু টোনাও করে বসে, অনেক রকম আর্চনা করে তারা। তো সেই যে পাগলাটে যে আমাদের কেয়ারটেকার ছিলেন এক সময়, তিনি করতেন কি, এখানে যেতেন ঘুরতেন শ্রমিকদের ওখানে চলে যেতেন এবং রাতের বেলা ওই দূরে নদী আছে নদীর পাড়ে যেও বসে থাকতেন, এগুলো করতেন তিনি। তো একদিনকার ঘটনা, তিনি একদিন আসতেছেন, তো ওইখানে কিছু ওই চা বাগানের যারা শ্রমিক তারা এক জায়গায় কিছু মানুষ ওইখানে বসে তাদের মতো ওখানে কিছু জাদু টোনা করতেছিল তাদের নিজস্ব কোনো ব্যাপার স্যাপার নিয়ে। এবং ওই জাদুটোনা যখন শেষ হয়ে গেছে, মানে তারা কাজ শেষ করে চলে গেছে ওইখান থেকে, এই সময় ওই জায়গায় তারা অনেক ধূপ জ্বালাইছিল, সেটার একটা গন্ধ, এবং তারা ওখানে খড় টড় পোড়াইছিল। তো ওই গন্ধ নাকে যাওয়াতে ওই কেয়ারটেকার সাহেবের মানে রাগ উঠছে যে এই কাজটা এখানে কেন করছে, তিনি আগেই না করছে তাদেরকে, তো তিনি হেঁটে সেখানে গেছেন। তো যে দেখেন ধোঁয়ায় ছেয়ে আছে চারিদিকে, মানে একেবারে ধোঁয়ায় চারিদিকে ছেয়ে গেছে, মানে ঠিক মতো ঈশ্বর উপায় না, মানে ঠিক মতো ঈশ্বর উপায় বোঝা যাচ্ছে না আর কি। তো তিনি এখানে মানে বকাবকি করতে করতে তাকাইলেন এবং তার হাতে একটা লাঠি ছিল, ছোট লাঠিটা নিয়ে তিনি এদিকে চিল্লাচিল্লি করতেছেন, তাকাইতেছেন মানুষকে, ওই শ্রমিকদেরকে গালাগালি করতেছেন আর কি, যারা যারা এইসব করে। তারা বলতেছেন যে এইবার তোদের প্যানে তোদের একদম সোজা বানাই দিব, এগুলো বলতেছে আর কি। হঠাৎ করে এক জায়গায় তিনি দেখলেন যে ধোঁয়াটা একটু ফিকে হয়ে গেছে এবং ধোঁয়াটা ওই জায়গায় কম, একটা মানুষ মনে বসে আছে ওইখানে। তো তিনি ভাবলেন শ্রমিকদের একজন, তো তিনি বকা দেওয়ার জন্য সামনে গেলেন, তাকে বললেন এই বেটা কি শুরু করছিস, তোকে একদিন কইছি না এখানে জাদুটো না না করতে, তোদের এইসব জাদুর খেতা পুরি তোদের দ্বারা আমি, বলে তিনি লাঠি নিয়ে সামনে গেছেন। হঠাৎ করে তিনি দেখলেন যে ধোঁয়া তখন অনেক ফাঁকা, মানে বাতাসে অনেক সরে গেছে আর কি। এই সময় শ্রমিকটা তার দিকে তাকাইছে, তাকানোর পরে তার পুরো রক্ত পুরো জমে গেল ম্যানেজার ওই সেই কেয়ারটেকারের, কারণ সে দেখল যে শ্রমিক তো না ওইটা, ওইটা একটা মানুষ যার চেহারায় তিনি কোনোদিন দেখেন নাই, এবং সেই মানুষটা একটা লুঙ্গি মনে হয় কোনো মতে কাঁচা দেওয়ার মতো করে পরা, তার মুখটা বিভৎস, মানে একদম মুখ কঠিন অবস্থা, মানে মুখের মধ্যে মানে হিংস্রতা ভরা। আর তার সামনে সেই মানুষটা যে বসে আছে তার নিচে পাশেই একটু নিচু জায়গায় যেটা তিনি খেয়াল করেননি আগে, ওখানটা মানুষ পড়া আর কি, মানুষের শরীর পড়া, যার বুকের কাছে একটা গর্ত এরকম বড়, এবং সেই গর্তের ওখান থেকে মুখ তুলছে সে মানুষটা, মানে সে কিছু খাচ্ছিল তার বুকের কাছে, এবং তাকে দেখে মুখটু মানে ভেঙছে এরকম করে, মানে একটা ভয়ঙ্কর চেহারা করলো হিংস্র কেয়ারটেকারকে দেখে। তো কেয়ারটেকার লাঠিটা ছুড়ে মারছে তার দিকে, লাঠিটা ছুড়ে মেরে সে ভয় দৌড় দিল একদিকে, দৌড়াইতে দৌড়াইতে সে খেয়াল করলো তার পিছনে সেই যে মানুষ বা সেই প্রাণী যেটা তার পিছে ছুটে আসতেছে। তিনি দৌড়াইতে দৌড়াইতে চলে আসলেন শ্রমিকদের যে কুড়ে ঘরগুলো সেখানে, এবং প্রত্যেকটা দরজার কাছে তিনি যে দরজা নক করলেন যে আমার দরজা খোল, আমার ভিতরে ঢুকে আমার খেয়ে ফেললো, আমার শেষ করে দিল, কেউ তার জন্য দরজা খুলল না, সবাই ভয় পেয়েছে, সবাই ভয় পেয়েছে। এবং যারা জাদুটনা করছে তারা তো জানে ঘটনা কি ঘটছিল, তাদের মধ্যেই একজন ওখানে আসলে মারা পড়ছিল আর কি, কেউই দরজা খুলে নেই। যাই হোক, এরকম করে রাত গেছে, রাত যাওয়ার পর মানে তিনি অনেকক্ষণ চিৎকার করছেন অনেকের বাসার সামনে, তারপর রাত আর চিৎকার শোনা যায় নাই। ভোরের দিকে ওই শ্রমিকরা বেরিয়েছিল দুই একজন, বের হয়ে তারপর দেখে মানে যেহেতু চিৎকার করছে চারিদিক, ভোরের দিকে তারা বের হয়ে খুঁজতেছে, খোঁজাই শুরু করছে তারা হাতে লাঠি লুটি নিয়ে যে কোথায় তিনি, কেয়ারটেকারকে খুঁজতে খুঁজতে এক জায়গায় যেয়ে দেখে তিনি ওখানে পড়ে আছেন ফাঁকা জায়গায়। তাড়াতাড়ি তার কাছে গেছেন তারা, যেয়ে দেখেন যে হ্যাঁ তার তখনও শ্বাস আছে এবং তিনি জীবিত, মানে তার মারা যান নাই তিনি। তো তাকে পানি টানি ছিটায় তাকে হুশ ফেরানো হয় এবং তিনি একবার চিৎকার করে উঠেন, তার হুশ ফিরলে চিৎকার করে উঠেন, ভয় পেয়েছেন প্রচন্ড। তো তাকে বলে যে ভাই কি হয়েছে, সেই তখন তার বোঝানোর শেষ চেষ্টা করে যে বাবু আপনার আসলে কি ব্যাপার। তো সে বলে যে আমাকে এই যে ধরতে আসলো, আমার ধরতে আসলো, মানে তিনি জ্ঞান হারায় ফেলছিলেন কোনোভাবে। তো তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তো শ্রমিকদের মধ্যে একজন জিজ্ঞেস করে, তো তিনি তখন বলেন যে এরকম এরকম দেখছি এরকম এরকম। তো ওই কারে ওই যে তাদের মধ্যে একজন বলে যে কাউরে মারছে, কাউরে মারছে ওইখানে দেখ দেখ দেখ। তো সবাই যায় ওখানে, যেয়ে দেখে যে আসলেই যারা জাদুটনা করতেছিল তাদের মধ্যে একজনের শরীর ওখানে পড়ে আছে এবং তার আসলে বুকের ভেতর থেকে তার হাড়টাকে কেউ বের করে নিয়ে গেছে। তো এই কথা বলার পর তো সবাই খুব ভয় পায় এবং সেই কেয়ারটেকারকে তারা নিয়ে যায়, নিয়ে যেয়ে তার বাসায় পৌঁছায় দেয় এবং তার তিনি একদম অসুস্থ। তো তাকে দু একদিন সেবা করে ওই শ্রমিকরাই, কয়েকজন দিয়ে যেয়ে পালা করে সেবা করে। তো যাই হোক, ব্যাপারটা মোটামুটি এখানে ই হয় এবং ওখানে কথাবার্তা হয়ে যায় যে যেহেতু এখন কেয়ারটেকার আগের মতো কয়েকদিন আসতে পারতেছে না অসুস্থ, সবাই যাতে নিয়ম মান্য করে চলে এবং তার এখানে মানে উল্টাপাল্টা না করে। আর ওই সময়টাতে নাকি যে সময় ঘটনা ঘটছে ওই সময় ওখানে ম্যানেজার ছিলেন না অনেকদিন, তার আগের ম্যানেজার চলে গেছিল প্রায় কয়েক মাস আগে, কোন একটা কারণে ম্যানেজার ছিল না, কয়েক মাস ফাঁকা ছিল, কেয়ারটেকারে গিয়ে সব দেখাশোনা করত। কেয়ারটেকারের অবর্তমানে সবাই নিজেরা বলে নিজেদের মতো, মানে ওই যারা নাকি ওইখানকার যে শ্রমিক আছে তাদের মধ্যে একজন একটু লিডার ছিল, সে বলে যে তোমরা সবাই বিহেভ করে চলবা, উনি যেহেতু নাই এখন আপাতত একটু যাতে এগুলো না হয়, কোনো সমস্যা না হয় এখানে, আর এই জাদুটা না বন্ধ এইসব, এগুলো যেন এখানে না হয়, এগুলো যে করবে তার শাস্তি দিব আমরা। তো এগুলো বলে তারা চলতে থাকে। আর মোটামুটি সবকিছু একটু স্বাভাবিক হয়ে যায় এরকম একটা অবস্থা। তো তাদের নতুন ম্যানেজার আসবে এরকম এরকম কথা শোনা যায়। কেয়ারটেকার একটু সুস্থ হয়েছে, সেও চলাফেরা শুরু করছে। তো এরকম সময় একদিন এক মানে শ্রমিকের স্ত্রী রাতের বেলা তার ঘর থেকে কুড়ে ঘর থেকে বেরিয়েছে, বাথরুমে যাবে। তো শ্রমিক বলছে যা, তারা তুই তুই করে কথা বলতে বলতে যা আমি আসি। তো সে আস্তে করে বের হয়ে গেছে ঘর থেকে। তো বের হয়ে যাওয়ার বেশ খানিকক্ষণ পরে একটা চিৎকার শোনা গেল নারী কণ্ঠের, এবং আর কোনো খবর নাই। তো এটার পর তো মানে যখন চিৎকারটা শুনছে, এখানে কিন্তু স্বামী প্রায় ঘুমের মধ্যে ছিল, মানে সেই শ্রমিক প্রায় ঘুমেছিল। সে একদম কর্কশ কণ্ঠে তার নারী কণ্ঠে চিৎকার শুনে সে চিন্তা করলো আমার স্ত্রী বেরিয়েছে, তার কিছু হয়েছে নাকি। সে লাফ দিয়ে উঠছে, লাফ দিয়ে উঠে তাকে ঘরের মধ্যে খা খা, দরজা খোলা, তার কুড়ে ঘরের দরজা খোলা, কেউ নাই, তাদের বাচ্চা কাচ্চা ছিল না, সে আর তার স্ত্রী। তো সে তাড়াতাড়ি উঠে উঠে দরজার বাইরে আসে, এসে দেখে চারিপাশে কেমন কুয়াশার মতো ছেয়ে রয়েছে, কেউ নাই। তো সে বাথরুমের দিকে যাওয়ার চেষ্টা করে, চিন্তা করে ওইখানে মানে কোথায় শব্দ হয়েছে এরকম একটা অবস্থা। তো সে তার সাথে একটা কাঁচি ছিল, যে ই কাটার মানে পাতা টাতা কাটে যে কাঁচি দাঁড়ের মতো চিকন, তো সেটা নিয়ে সে বেরিয়েছিল। তো হাঁটতে হাঁটতে সে সামনে যায়, তো সামনে যেয়ে সে মানে একটা শব্দ শুনতে পায়, কেমন যেন একটা শব্দ হচ্ছে এক জায়গায়, এরকম কেমন একটা শব্দ, বিদ্ভুট একটা শব্দ, মানে কচর 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 কিছু কাটাকাটির একটা শব্দ, এরকম কিছু মানে কাটা বা কামড়ে, কুকুর যেরকম হাড্ডি গুড্ডি কামড়ে খায় সেরকম একটা শব্দ আর কি। তো সে হেঁটে যায়, দেখে যে বাথরুমের কাছে এরকম একটা গাছ ছিল, দাদা ওখানে যে একটা বাথরুম ছিল মানে একদম কাঁচা বাথরুম আর কি ইউজ করা, সেটার কাছে একটা গাছ ছিল, গাছের ওখানে কচর কচর শব্দ হচ্ছে। তো সে দেখে আলো আধারের মধ্যে কিছু একটা বসে আছে এরকম উবু হয়ে, আর সে বুঝতে পারে যে কেউ পড়ে আছে মাটিতে। তো সে চিৎকার দেয়, সে ভয় পায়, সে মনে করে তার স্ত্রী পড়ে আছে, কারণ তার মধ্যে এইসব চিন্তা আসছে এবং তারা ভয় পায় আর কি। সেখানে চিৎকার করে উঠে, সে চিৎকার করার সাথে সাথেই যে বসে কচর কচর শব্দ করতেছিল সে ওই সেই মানুষের মতো অবয়বটা উঠে বসে তাকায়। এটা একটা মানুষ কিন্তু চেহারা দেখতেছে না অন্ধকারে, এবং উঠে তাকায় মানে সে বুঝতে পারছে সামনের দিকে তাকাইছে। তো এটা দেখার পরে সে ছুটে যায় সে মানুষটার দিকে সেই হাতের কাঁচিটা নিয়ে, কিন্তু পরক্ষণেই তার মাথার মধ্যে একটা বাড়ি পড়ে, বাড়ি পড়ে মানে লাঠি বা কিছু একটা বাড়ি পড়ে সে পড়ে যায় ওখানে। পড়ে যাওয়ার পরে তার আর কোনো হুঁশ নাই। তো এই যে তাদের এই সিনটা মানে এই যে তার যে পড়ে যাওয়ার সিনটা, এইটা পাশের কুঁড়ে ঘর থেকে আরেকজন দেখতে পায়, সেখানকার আরেকজন শ্রমিক দেখে। তো সে টু শব্দটা করে না ভয়ে, এই পুরো সিনটা কিন্তু সে দেখছে যে একটা এরকম মানুষের মতো অবয়ব এরকম এরকম করে কিছু একটা করতেছিল, মানে সে বুঝতে পারছে যে ওই চিৎকার শোনার পর সে উকি দিছে এখানে, সে দেখছে যে এখানে কিছু একটা বসে আছে এবং সে শব্দ শুনতেছিল, মনে হচ্ছে কেউ কিছু একটা খাচ্ছে, কুকুর যেরকম কামড়া কামড়া খাইলে যেরকম শব্দ হয় সেরকম, সে ভয়ে কুকড়া যেতেছিল সেই শ্রমিক। এরপর সে দেখে যে ওই পাশের কুড়ে ঘর থেকে ওই লোকটা বের হয়েছে, এবং সে এসে এরকম কাঁচি নিয়ে সামনে গেছে এবং তাকে ওই অবয়বটা উঠে এসে লাঠিতে বাড়ি দিছে। তো যাই হোক, সে আর কিছু দেখতে পায় না, সে চুপচাপ থাকে। তারপর দেখে যে ওই অবয়বটা মানুষটা হারায় গেছে। তো পরবর্তীতে দিনের বেলা সেখানে আরো ওই যে দুইটা বডি পাওয়া যায় দুই শ্রমিকের, এবং দুজনেরই বুকের হার্ট মিসিং। তো ভয়ঙ্কর অবস্থা, এবং এটা নিয়ে খোঁজ খবর হয় কি হয়েছে না হয়েছে, এবং তখন সেই সেই যে কেয়ারটেকারকে খোঁজ নিতে যায় তারা, এবং কেয়ারটেকারকে যে দেখে সে বেশ অসুস্থ, তার বাসায় যে দেখে সে বেশ অসুস্থ, এবং তার বাসায় খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে যে সে মানে বেশ শারীরিকভাবে অসুস্থ, বমি করতেছে, কঠিন অবস্থা। এবং তার বাসায় খোঁজ খবর নিয়ে দেখে তারা একটু দেখে এদিক ওদিক, দেখে তার বমি করতেছে, যে বমির সাথে রক্ত বেরিতেছে, এরকম রক্ত বমি করতেছে সে, তো কিছু একটা মানে তো খারাপ অবস্থা। তো তখন ওই কেয়ারটেকার অবয়ব দেখে আর তার পাশে দেখে যে লাঠি আছে, ওই লাঠি দেখে সেই যে শ্রমিক বলে যে ওই ছিল ওইখানে, ওই করছে এই কাজ। তো যাই হোক, এবং তার এই রক্ত রক্ত দেখে বিশাল অবস্থা। তো তাকে করে কি ওখানে বেঁধে রাখে তারা ওখানে শিকল দিয়ে, যেহেতু এবং সে পাগলের মতো আচরণ করতেছিল কেয়ারটেকার, তাকে ওখানে বেঁধে রাখে ওই ঘরের মধ্যে, বেঁধে লক করে দেওয়া হয়। তো বেঁধে লক করে দিয়ে তারা ওখান থেকে বের হয়ে যায়, এবং বের হয়ে যায় তাদের মধ্যে ডিসিশন হতে থাকে যে এখন একে থানা পুলিশের কাছে নিবে সেই সময়, এবং কারণ যেহেতু তাদের ওখানে এখন সেই ম্যানেজার নতুন ম্যানেজার আসে নাই, তো কি করা হবে, ম্যানেজার আসার মতো লক করে রাখা হবে, কে রিস্ক নিবে, শিকল দিয়ে তাকে বেঁধে রাখে। তো কেউ নাকি দুই একদিন তার আর কোনো খোঁজ নেয় নাই, তাকে খাবারও দেয় নাই, তার কাছেও যায় নাই, ওই যে দরজা লক করে রেখে দিছে ওই যে শিকল করে, যেহেতু নতুন ম্যানেজার আসে নাই। তো এই অবস্থায় সে এরকম দুই চার দিন থাকে আর কি। তো দুই চার দিন থাকার পরে সেখানে তারা যখন নাকি পরবর্তীতে তাদের নতুন ম্যানেজার এসে জয়েন করে, সে মনে হয় এরকম চার দিন পরে বা সামথিং জয়েন করছিল, মানে কয়েকদিন পরে জয়েন করছিল। তো করার পর তারা সেই ম্যানেজারকে প্রথমেই জানায় যে এরকম এরকম ঘটনা ঘটছে। তো ম্যানেজার সাহেব লোকজন নিয়ে সেখানে যায়, বলে তোমরা করছো কি, তোমাদের তো উচিত ছিল তাকে একটা বেঁধে রাখলো, তার খবর নেওয়া কি, সে অসুস্থ মানসিক ভাবে, কি ব্যাপার, ঘটনা কি। তো তারা যখন যায় সেই দরজা খুলে খুলে দেখে যে ওই ঘরের মধ্যে সেকল আছে পড়ে, মানুষটা নাই, সেই যে কেয়ারটেকার সে সেখানে নাই, সেকল পড়ে আছে। এবং এই তাদের যে ঘরের পেছন দিকে একটা জায়গায় বেশ ফাঁকা, ওই জায়গাটা ফাঁকা, মানে একটা মানুষ হয়তো ক্রল করে বের হয়ে যেতে পারে সেরকম, আর কেউ নাই, সেকল পড়ে আছে। তো যাই হোক, ওই রুমটা তো আসলে খুব ভয়ের একটা ব্যাপার হয়ে যায় সবার জন্য, এবং সবাই ওই রুমটাকে ওই পেছন দিয়ে তাড়াতাড়ি মেরামত করে যতটুকু করার ওটা লক করে রেখে দেয়। খুব ভয় ভয় থাকতো শ্রমিকরা, এবং অনেকেই নাকি রাতের বেলা বিভৎস হুঙ্কার শুনতো এখানে আশেপাশে, এরকম যে মানুষের মতো হুঙ্কার করতেছে প্রচন্ড জোরে, ভয়ঙ্কর পাগলের মতো, এবং তারা কেউ ভয় বেরিত না তখন, শ্রমিকরা সন্ধ্যার পর বেরোনো ছেড়ে দেয়। এরকম থাকতে থাকতে সময়ের বিবর্তনে আস্তে আস্তে এক সময় সেটা থেমে যায়, আর কেউ দেখে নাই। তবে মানুষ ওখানে বিশ্বাস করে কোন একটা মানুষকে খুব পিশাচ ওখানে বসবাস করত। তো এবং ওই ঘরটার মধ্যে নাকি অনেকেই এরকম যে ওই যে কেবিন ঘরটার মধ্যে এরকম শব্দ টব্দ পেত। তো এই কথাগুলো তখনকার কেয়ারটেকার বলে হচ্ছে এই ম্যানেজার সাহেবকে, এবং সেই ম্যানেজার সাহেব এটা শোনার পরে তিনি বলে যে আচ্ছা তাহলে আমি তো এখানে থাকবো, সুতরাং এখানে শুদ্ধি করার ব্যবস্থা করেন, কোন একজন মৌলানা সাহেবকে এনে এখানে ঝাড়ার ব্যবস্থা করেন, বন্ধ করে দেন, আমার বাংলোটা বদ্ধ করেন। স্যার আপনার বাংলো বদ্ধ করাই আছে, আপনার বাংলোতে কিচ্ছু হবে না, এই বাংলো সবসময় বন্ধ করে দেওয়া হয়। তারপরে মৌলানা সাহেবকে নিয়ে এসে ওখানে দোয়া করানো হয়। মৌলানা সাহেব বলেন যে এখানে খারাপ জিন আছে, এখানে যেহেতু এখানে খোলা জায়গা, এখানে জিন থাকে, ওই ঘরটাকে যেহেতু অ্যাবান্ডন করে রাখা হয়েছে ওখানে জিন থাকে, এমনি আপনারা নতুন আসছেন হয়তো ভয় দেখাইতেছে। মৌলানা সাহেব এসে দোয়া দরুদ পড়ে এবং কিছু জিনিসপত্র গেড়ে ওই জায়গাটা পুরো ই করে দিয়ে যায়, এবং এইভাবে করেই পুরো জায়গাটাকে বদ্ধ করে। আর ম্যানেজার সাহেব ওখানে যতদিন ছিলেন তিনি আর তার স্ত্রী সন্তানকে ওই ঘরের আশেপাশে যেতে দিতেন না কাছাকাছি, এবং পরবর্তীতে তিনি আস্তে ধীরে ওখান থেকে পোস্টিং নিয়ে চলে যান, ওখানে আর থাকেন না, ওই কোম্পানির অন্য সাইটে তিনি চলে যান। তো এই ছিল মোস্তফা চৌধুরীর শেয়ার করা দ্বিতীয় ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের কাছে অনুষ্ঠান কেমন লাগছে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনারা কমেন্ট করে জানাবেন আপনার কাছে অনুষ্ঠান কেমন লাগছে, কোন ধরনের ঘটনা আপনাদের ভালো লাগে, কোন ঘটনাটি সবচাইতে ভালো লেগেছে, এবং এটা জানতে পারলে আমাদের কাছে ঘটনা শেয়ার করা বা কালেক্ট করা আরো সুবিধার হয়ে যাবে। আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যখন আপনারা অদ্ভুতরে শুনবেন কাইন্ডলি আমাদের অদ্ভুতরে চ্যানেল থেকে শুনবেন, ডাউনলোড করলেও এখান থেকেই করবেন, তাহলে আমরা কাজে অনুপ্রেরণা পাব। তো যাই হোক, এখন চলে যাব পরবর্তী ঘটনায়, এবং যাবার আগে আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, আপনারা জানা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুতরে শুনতে পায়। আর আমাদের কাছে ইমেল করে ঘটনা পাঠাবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার জানা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটি কনসেন্ট নিয়ে পাঠিয়ে দিন আমাদের কাছে। পাঠিয়ে দিতে পারেন লেজেন্ড বা মিথ, আমরা যদি সেটা শেয়ার করার মতো হয় শেয়ার করে ফেলব। তাহলে এখন চলে যাব, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার ফিরে এলাম আপনাদের মাঝে, নিয়ে এলাম আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আলম নামে একজন। আর তিনি সঙ্গত কারণে তার ছদ্মনাম ব্যবহার করেছেন, তিনি তার আসল নামটি ব্যবহার করতে চাইছেন না। আমি চলে যাব আলম সাহেবের পাঠানো ঘটনায়। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। আমি চলে যাব আলম সাহেবের ঘটনায়। আশির দশকে ঘটা একটি ঘটনা, তখন আলম সাহেব চট্টগ্রাম শহরে মুভ করেছেন, এবং তিনি বাংলাদেশের অন্য একটি বিভাগীয় শহর থেকে গিয়েছেন। তার খুব শখ ছিল মিউজিকের, এবং তিনি সেখানে একটা সংস্রব গড়ে তুলেছিলেন, তার সাথে বেশ সম্পর্ক ছিল চট্টগ্রামের কিছু মিউজিশিয়ানদের সাথে, এবং সেখানে তিনি মিউজিক করতেন। তো তার মতো জীবন কেটে যাচ্ছিল। সেখানে গিয়ে তিনি প্রথম এক বন্ধুর বাসায় কিছুদিন থাকেন, এবং সেখান থেকে উঠে তিনি তার মতো একটু গুছিয়ে নেন, গুছিয়ে নিয়ে তিনি একটা বোর্ডিং খোঁজেন যেখানে থাকার জন্য। এবং তিনি কোনো একটা জায়গায় একটি মেস বাড়ি পান। মেস বাড়িটা হচ্ছে বেশ পুরনো একটা মেস, এবং সেই মেস বাড়িটা এমন একটা জায়গায় যেটা শহরের একটা প্রান্তে অবস্থিত। সেখান থেকে তার বন্ধুদের সাথে কমিউনিকেশন খুব যে একটা ভালো তা না, যাওয়া আসা করতে বেশ বেগ পেতে হয়, কারণ দেখা যাচ্ছে রাত 8-9টার পরে বেশ নীরব নিথর হয়ে যায় যখন তিনি ফিরে আসেন মেস বাড়িতে। এবং সেই মেসটা ছিল এরকম পুরনো একটা বিল্ডিং, দোতলা বিল্ডিং, নিচতলায় কিছু ঘর বাড়ি, মাঝখানে একটা বিশাল উঠান, সেখানে একটা আম গাছ আছে এবং আম গাছের ডালপালা বেশ মেলে থাকে এবং বেশ পুরনো আম গাছ, বেশ মোটা সার আম গাছ। এবং সেই কেমন জানি একটা মানে একটা নীরব পরিবেশ হয়ে যায় মেস বাড়িতে। তিনি রাতে যখন ফিরে যেতেন, দিনের বেলা আসলে বেরোতেন, তখন কোলাহলে খুব একটা বুঝতেন না, কারণ মানুষজন থাকতো নিচে, কথাবার্তা হচ্ছে, মানুষজন শব্দ করছে, এগুলো তখন রাতে ফিরতেন একেবারে নীরব। এবং ওখানে মানুষ আসতো যেত, এরকম রুমগুলো ছিল একটা করিডোরের মতো এবং তার দুই পাশেই রুম, এবং সেখানে দেখা যেত যে অনেক রুম অনেক সময় খালি থাকতো, অনেক সময় মানুষ থাকতো ভরা। তো এরকম একটা অবস্থায় তিনি সেখানে যখন উঠলেন, ওঠার পরে তাকে সেখানকার যে ম্যানেজার ছিল তিনি বলে দিলেন যে আলম ভাই থাকছেন ভালো কথা, আপনি রাত করে বাড়ি ফিরবেন, এখানে কিন্তু চলাফেরা একটু ঠিক মতো করতে হবে। তিনি বললেন যে কিরকম, বলে যে আপনি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবেন। তিনি একটা রুম নিয়েছিলেন, আলম সাহেব একটা রুম ভাড়া নিয়েছিলেন, মেসের পুরো একটা রুম নিয়েছিলেন। সাধারণত ওই রুমগুলোতে অনেকে দুইজন করে থাকতো, আলম সাহেব একাই নিয়েছিলেন। তো বলছে যে এখানে যেমন আড্ডা বাজি ওইভাবে কিন্তু হবে না। তো তিনি বলতেন আড্ডা বলতে কি বুঝালেন, তো বললো যে আড্ডা বলতে বোঝাচ্ছি যে বন্ধু বান্ধব নিয়ে এসে মানুষ আড্ডা দেয় বিভিন্ন, মানে আর কি বসে এখানে সিগারেট টিগারেট খায়, আরো অনেক কিছু খায়, এগুলো করা যাবে না এখানে। তো আলম সাহেব বলে যে ঠিক আছে, ওইরকম অভ্যাস নাই, আমি করব না, আমি আমার মতো এখানে থাকবো, মিউজিক করব, পড়াশোনা করব, আমার মতো এই টুকিটাকি আর কিছু না। তো যাই হোক, তাকে আরো কিছু রুলস রেগুলেশন বলে, আর একটা জিনিস বলে, মেসের যে ম্যানেজার তিনি স্পেশাল কিছু ক্রাইটেরিয়া দেন ওনাকে, যেটা হচ্ছে যে তাকে বলে যে রাতের বেলা বেরোনোর সময় দোয়া পড়ে বেরোবেন, ঘুমানোর আগে দোয়া পড়বেন, বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া তাকে দেয়। আলম সাহেবের কাছে এই ব্যাপারটা একটু অন্যরকম লাগে যে ঠিক আছে, আমি আমার মতো ধর্ম প্র্যাকটিস করবো বা আমি আমার মতো উঠবো, মেসের মালিক কেন বা ম্যানেজার কেন আমাকে এটা বলতেছে, এই জিনিসগুলো খুব বেশি মানে প্রায়োরিটি দিচ্ছে জিনিসটাতে। তো তিনি একবার জিজ্ঞেস করবেন চিন্তা করেও করেন না, কারণ ওই সময় তিনি কিন্তু আরো দু একটা জায়গায় খুঁজছিলেন, ওনার বাজেট অনুযায়ী উনি পাইতেছিলেন না আর কি থাকার মতো জায়গা। যাই হোক, আলম সাহেব ওখানে উঠে যান এবং থাকা শুরু করেন। তো তেমন একটা ঝামেলা হচ্ছিল না, দিনের বেলা যেরকম বললাম যে বেরোতো তখন কোলাহলপূর্ণ, রাতে যখন ফিরে আসতেন একদম নীরব। রাতের বেলা যখন মেসের যে উঠানে ঢুকতেন তখন তার কাছে আবার বেশ লাগতো, কারণ বেশ খোলামেলা জায়গা, তো দেখা যেত যে আকাশে চাঁদ উঠলে বেশ সুন্দর একটা গাছের ছায়া রাকিবুকি পড়তো উঠানে, আর নীরব হয়ে যেত। মেসের যারা ছিল তারা 80-এর দশকে এমনিও মানুষের কর্মচাঞ্চল্য কম ছিল, রাতের দিকে বিনোদন এত ছিল না, মেস বাড়িতেও খুব একটা হইতো না, যেহেতু ওই মেসের ম্যানেজার খুব স্ট্রিক্ট, মানুষকে ওই যে মানে ফুর্তি করার মতো কোনো চান্স দিত না, তো সুতরাং একেবারে নীরব হয়ে যেত। তো আলম সাহেব যখন ঢুকতেন তখন তার কাছে বেশ ভালো লাগতো, বেশ সুন্দর একটা পরিবেশ। আস্তে ধীরে তিনি উঠে যেতেন সিঁড়িতে, তো সিঁড়িতে ওঠার সময় গা শিরশিরে একটা অনুভূতি হতো, কারণ পুরনো আমলে সিঁড়ি বেঁকে উঠছে। এবং সেখানে এই সিঁড়িতে ঢোকার আগে একটা বাতি ছিল ঠিক দরজার বাইরে, আর তারপরে জায়গাটা ছিল অন্ধকার, আর সেই সিঁড়িগুলো তো মানে এই রেলিংটাও ছিল পাকা রেলিং আর কি, ঢালাই রেলিং, তার নিচে যে কর্নারটা সেখানে আলম সাহেবের কাছে সবসময় মনে হইত যে ওত পেতে আসে রেলিং এর গোড়ায়, এরকম একটা ফিল তার মধ্যে হইত। তো যাই হোক, তারপরও সে ওই সিঁড়ি দিয়ে উঠে আসতে করে যখন করিডোর দিয়ে দোতলায় উঠত, আর করিডোরটা ছিল একেবারে একবারে খারাপ, এবং সেই করিডোরের শেষ মাথায় হচ্ছে তাদের বাথরুম, মানে বাথরুম এই পাশে গোসলখানা আছে আর তার পাশে বাথরুম, এবং বাথরুম পরপর দুইটা, মানে মানে দুইজন মানে মানে দুইটা বাথরুম মানুষ ইউজ করতে পারে, যেটা যখন অকুপাই থাকে আর গোসলের জন্য একটা জায়গা। তো ওই ঢোকার পরে ওই করিডোরের শেষ মাথাটা দেখে একটু অস্বস্তি লাগতো আলম সাহেবের কাছে, কারণ ওই জায়গাটা বেশ কেমন যেন একটু নোংরা হয়ে থাকতো, একটু স্মেল আসতো। তো তারপরও তিনি যখন ঢুকে যেতেন তার রুমে, ইটস ওকে। তো যাই হোক, ঘরে ফিরে রাতের বেলা তার মতো তিনি তার কর্মকাণ্ড করতেন, তার মতো ফ্রেশ হয়ে বসতেন টসতেন। তো মিউজিক করার ব্যাপারটা, তার মিউজিক বলতে তখন গিটার বাজাইতেন তিনি, তো গিটার বাজাইতেন, সুর করতেন, এগুলো করতেন আর কি বসে বসে। তো ঘরের মধ্যে খুব বেশি জোরে কিছু করা যেত না আর কি। তো তিনি চিন্তা করছিলেন যে মেসের ছাদে বসে যদি আমি একটু এই গিটার টিটার বাজাইতে পারতাম তাহলে ভালো হতো। তো তিনি এই ব্যাপারে কারো কাছ থেকে আর কোনো খোঁজ খবর নেন নাই আর কি, যে ছাদে যাওয়া যায় কিনা ইত্যাদি ইত্যাদি। একদিন তিনি বাইরের থেকে আসছে, তখন প্রায় 9:15 বেজে গেছে। তো তার মধ্যে তিনি ঘরে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে কাপড় টাপড় চেঞ্জ করে চিন্তা করলেন যে দেখি আজকে একটু ছাদে ট্রাই করি। তো ছাদে যাওয়ার জন্য তিনি তার অ্যাকোস্টিক গিটারটা নিলেন এবং তার কাছে সিগারেট ছিল, সিগারেট নিয়ে তিনি আস্তে করে রুম থেকে বের হয়ে হাঁটা ধরলেন। হেঁটে তাদের করিডোরের শেষ মাথা দিয়ে ডান দিক দিয়ে উপরে উঠে যাওয়ার সিঁড়ি, মানে ছাদের দিকে, দুইতলা বিল্ডিং, তো দুইতলার ছাদ আর কি। তো তিনি উঠতেছেন, সিঁড়িঘরটা বেশ অন্ধকার, একদম শেষ মাথায় গিয়ে দেখলেন, তিনি চিন্তা করতেছিলেন যে গেটে যদি তালা মারা থাকে তো সমস্যা, তাহলে তো এতটুকু আশাও খামাকা বৃথা হইল। তো গিয়ে দেখলেন যে না, তালা নাই, জাস্ট ওই সিঁড়িঘরের দরজাটা এরকম মানে হুড়কা দেওয়া। তো তিনি হুড়কোটা টেনে খুললেন, খুলে ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেললেন। দরজা হচ্ছে ফ্রেম করা টিনের দরজা, কাঠের ফ্রেমের মধ্যে টিন লাগানো মোড়া মোটা। তো তিনি ভিতরে ঢুকে আস্তে করে দরজাটা ভিড়াই দিলেন আবার। তো বেশ ভালো লাগলো, দেখলেন যে ছাদের উপরে বেশ রেলিং আছে, মানে রেলিংটা হচ্ছে তার কোমর পর্যন্ত হবে, আর মানে কোমর পর্যন্ত রেলিং, এবং চারিদিক দিয়ে বেশ খোলামেলা দেখা যাচ্ছে, এবং আশেপাশে তেমন কোনো বিল্ডিং নাই, গাছ দেখা যাচ্ছে তাদের এই ইসের পিছনে বড় গাছ, এবং সেই বড় গাছের ঝাঁকড়া ডালগুলা চলে আসছে একদিকে, এবং বেশ লাগতেছে, বেশ সুন্দর, বেশ সুন্দর। এবং বিল্ডিং এর থেকে বেশ দূরে হলো বিল্ডিং গুলা, মানে বেশ ফাঁকা জায়গা ওইখানে, এবং একটা পাশ প্রায় অন্ধকার ওই জায়গাটায়, মানে ওই যে বলছি যে শহরের প্রান্তের দিকে, এবং ওই পাশে বেশ খোলামেলা একটা জায়গা। তো তিনি দেখলেন ওইখানে একটা বাঁশ দিয়ে একটা সিঁড়ি করা আছে, তার উপরে মানে সিঁড়ি ঘরের ছাদে ওঠার জন্য দুইটা বাঁশ মাঝখানে কাঠ পেরেক দিয়ে লাগায় লাগায় সিঁড়ি করছে, এবং সেটার উপরে পানির ট্যাঙ্ক। তো তিনি চিন্তা করলেন যে ওইখানে উঠে যাই, এখানে না বসে একবার উপর উঠে যাই, তাহলে বেশ ফাঁকা এবং নিজের মতো ভালোই লাগবে, আর যতটা উঁচুতে উঠে ততটা ফিল ভালো হয়। তো তিনি চিন্তা ভাবনা করতে করতে তার গিটারের মধ্যে স্ট্রিপ লাগানো ছিল, তো স্ট্রিপটা কাঁধে দিয়ে তিনি আস্তে আস্তে সেই পরীক্ষা করলেন আগে বাসটা শক্ত কিনা, তারপরে আস্তে আস্তে তিনি উঠলেন। তো যখন ওই ছাদের একেবারে কাছাকাছি চলে গেছেন তিনি, তার কাছে কেন জানি মনে হচ্ছিল কেউ তাকে দেখতেছে নিচে দাঁড়ায়, মানে তার কাছে ফিল হচ্ছিল যে সামবডি ইজ লুকিং অ্যাট হিম, মানে নিচে দাঁড়ায় কেউ দেখতেছে তার দিকে, মানে সিঁড়ির ওই সেই কাঠের ময়ের গোড়ায় দাঁড়ায়। এবং সেই সিঁড়ি ঘরের ছাদটা কিন্তু একটু বেশি উঁচা, মানে তার যে নর্মাল ছাদের থেকে একটু বেশি উঁচা, 12 ফিটের মতো উচ্চতা। তো আলম ভাই যখন উঠে গেছেন, প্রায় কাছাকাছি চলে গেছেন, তখন তিনি যখন তার মনে হলো যে তাই কেউ দেখতেছে, তিনি একবার পিছন ফিরে তাকাইছেন, পিছন ফিরে তাকায় দেখতেছেন কেউ নাই। তো তার কাছে কেন জানি মনে হচ্ছিল যে কেউ তাকে দাঁড়ায় দেখতেছে ওইখানে, সে ভাবলো যে পুরা খালি শুনশান, কেউ নাই, নীরব পুরো চারিদিক, এই জন্য হতে পারে হয়তো, এবং ছাদের মধ্যে নীরব বাতাস খেলা করতেছে। তো তিনি ছাদে উঠে গেলেন, তো ছাদে উঠে তিনি বসে তার মতো ঠেলান দিয়ে বসলেন ট্যাঙ্কির পাশে, এবং তিনি ওখানে বসে ধূমপান করলেন আর তাকালেন, বেশ লাগতেছে তার কাছে, বেশ ভালোই লাগতেছে জায়গাটা, মানে খুব মানে একটা অসাধারণ লাগতেছে তার কাছে পরিবেশ। তিনি কিছুক্ষণ তার মতো গিটার বাজালেন, কিছুক্ষণ সুর করার চেষ্টা করলেন কিছু, তো এরকম করতে করতে বেশ খানিকটা সময় কিন্তু পার হয়ে গেছে তার, বাট কতটুকু সময় চলে গেছে তা তিনি বুঝতে পারতেছেন না, বাট বেশ খানিকটা সময় পার হয়ে গেছে। এক পর্যায়ে তার মনে হলো যে আমি নামবো, নিচে নেমে যাই। তো যখন তিনি উঠে দাঁড়াইছেন, দেখলেন একটু আড়ষ্ট হয়েছে শরীরটা, গিটারটা একটু রেখে তিনি একটা আড়মোড়া ভাঙলেন। আড়মোড়া যখন ভাঙতেছেন, তখন তার কাছে কেন জানি মনে হলো নিচে তিনি শব্দ পাইছেন, মানে হাঁটার। তো তিনি চিন্তা করলেন কেউ উঠছে নাকি ছাদে, আস্তে করে একটু উঁকি দিলেন, উঁকি দিয়ে দেখলো যে কেউ নাই, কিন্তু তিনি কিন্তু স্পষ্ট হাঁটার মতো শব্দ পাইছেন এখানে। এবং পর মুহূর্তে তিনি একটা শব্দ পাইলেন, ঘড় 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 ঠাস, ঘর 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 ঠাস, মানে হচ্ছে যে তার এখানে যে মইটা লাগানো ছিল সে মইটা ঘষা খেয়ে মনে হলো কেউ ঠেলা দিয়ে ফেলে দিল একপাশে। মইটা কিন্তু এরকম তার ছাদের থেকে এরকম ঠেলান দিয়ে রাখা ছিল উপরের ছাদের সাথে, কেউ ঠেলা মানে ধাক্কা দিয়ে ওটাকে সাইড করে ফেলে দিলে যেরকম সেরকম, মানে এত সহজে বাতাসে অটোমেটিকলি ওটা পড়ে যাওয়ার না। তালম ভাই তাড়াতাড়ি ওই কর্নারে যে উকি দিলেন, দেখলেন যে মইটা আসতে করে তার চোখের সামনে কাঁথে ঠাস করে পড়লো একপাশে, বাসটা বাড়ি খেয়ে ঠাস করে এইখানে বাড়ি খেয়ে কাঁথে আবার পড়ে গেল, মানে ওই মই আনরিচেবল, মানে ওইটা তিনি এখন তুলতে পারবেন না। তো তার বুকের মধ্যে একটা ধক করে উঠলো, তিনি প্রায় 12 ফিট উঁচায় আছেন এখন, এখান থেকে তিনি কিভাবে কি, এটা তো সম্ভব না, মানে কিভাবে তিনি ওইখান থেকে নামবেন, এটা চিন্তা করতেছেন যে 12 ফিট উপর থেকে লাফ দিলে পায়ে ব্যথা পাবেন, চিন্তা করতেছেন আবার সাথে গিটার আছে, আর গিটারটা আগে ফেলবেন তারপর তিনি লাফ দিবেন, এটা একটা মানে ঝামেলার অনেকগুলো লাফের প্রসেস তিনি চিন্তা করতেছিলেন, যে একটা বসে তারপর লাফ দিলে হয়তো উচ্চতাটা একটু কম লাগে, এক ধরনের প্রসেস আছে যে বসে যদি লাফ দিয়ে আবার বসে পড়ে সাথে সাথে পা ফোল্ড করে ফেলে তাহলে প্রেশারটা কম লাগে, তিনি ওগুলো গবেষণা করতেছেন, নামতে তো হবেই কোনোভাবে। আরেকভাবে তিনি চিন্তা করলেন, ছোটবেলায় নামতেন, সেটা হচ্ছে হাত দিয়ে ঝুলে পড়ে দেয়াল থেকে, তারপর তিনি আস্তে করে ছেড়ে দেওয়ার। তো চিন্তা করলেন যে এটাই ভালো হবে, এত উপর থেকে ওইভাবে লাফ না দিয়ে আমি হাত দিয়ে ঝুলে পড়ে তারপর ছেড়ে দিই, এইভাবে যদি করি তাহলে মনে হয় ভালো। আর গিটারটাকে পিঠে ঝুলায় নেই, স্টেপ দিয়ে ঝুলায় নেই, তাহলে যতটুকু গিটার বাড়ি খাওয়ার সম্ভাবনা কম নিচে। তো এই চিন্তা করে মানে শুকনা পাতলা মানুষ ছিলেন তিনি অনেক। তো গিটারটাকে তিনি পিঠে স্ট্রিপে ঝুলাইলেন, ঝুলায় তিনি আস্তে করে ওই দেয়ালের কোণে আসলেন এবং দুই হাত দিয়ে ওই ছাদের মানে কর্নারটা ধরে তিনি আস্তে করে দুই পা দেয়ালে লাগায় শরীরটাকে ঝুলাই দিলেন নিচে। তো শরীরটা ঝুলাই দিয়েছেন আর মানে দুই সেকেন্ড পর তিনি জাস্ট লাফ দিয়ে পড়ে যাবেন। উচ্চতা কিন্তু কমে গেছে, কারণ তার নিজের উচ্চতা আছে প্রায় 5.5 ফিট বা এরকম, তো বাকিটা তো অতটুকুই, ছেড়ে দিবেন হাত। এই সময় তার কাছে মনে হলো তার দুইটা হাত কেউ ধরে, এবং বেশ শক্ত ঠান্ডা হাত, বেশ শক্ত ঠান্ডা হাত, একদম তিনি স্পষ্ট বুঝ পেয়েছেন যে স্পষ্ট ঠান্ডা হাত। তিনি কিন্তু নিচের দিকে তাকাইছিলেন, তার দুইটা হাত কেউ ধরে ধাক্কা দিয়ে তাকে হাতটা ছুটাই দিল এখান থেকে। তিনি একদম ত্রিম করে পড়লেন নিচে, এবং ভাগ্য ভালো যে একদম পড়ে যান নাই, তার গিটারের অনেক মায়া ছিল, তো মানে তিনি চিত হয়ে পড়তে চান নাই, তিনি মানে মোটামুটি ব্যালেন্স লুজ করতে করতে দাঁড়ায় পড়ছেন, উপর দিকে তাকাইলেন। তার কাছে কেন জানি মনে হলো কেউ একজন সরে গেছে কর্নার থেকে, মানে ছাদের যে ওই মাথাটা থেকে কেউ একজন সরে গেছে, জাস্ট তার কাছে মনে হলো কেউ একজন সরে গেছে, সারা শরীরে কাটা দিয়ে উঠছে। মানে আলম ভাই তখন চিন্তা করতেছেন যে মানে কি হলো, এটা কি ব্যাপার, তো বুকের ভেতরে কাঁপতেছে, ততবে ভয় পেয়েছেন অনেক। যদিও যেহেতু ঝুলে পড়ছেন উচ্চতা বেশি না, কিন্তু কে তাকে ফেলে দিল, তার হাতে স্পষ্ট এখনো মনে হচ্ছে যে কেউ টাচ করছে তাকে এবং ধরে এরকম হাত সরাই দিছে। তো তিনি তাড়াতাড়ি হেঁটে গেলেন সেই মইটার কাছে, মইটার কাছে গিয়ে দেখলেন যে মইটা কাঁথে পড়ে আছে। মইটাকে তিনি উঁচা করলেন, উঁচা করে দেখলেন যে মইটার ওজন বেশ, মানে এই মই কোনোভাবে নর্মালি বা বাতাসে কাঁথে পড়ে যাওয়ার জিনিস না। তিনি মইটাকে টেনে আবার ওইখানে বসালেন, দেখলেন যে বেশ বেগ পাইতে হলো তাকে ওইটা করতে। আর তিনি শুকনা পাতলা হলে বেশ বলশালী ছিলেন, তো চেষ্টা করছেন যে তিনি নাড়ায় দেখতে যে আসেন না, এটা সম্ভব না। তো তিনি বুঝতে পারলেন স্পষ্ট যে মইটাকেও ফেলে দিছে, তাকে উপর থেকে কেউ ফেলে দিছে। তো উপরে ওঠার অন্য কোন আলম ভাই তখন মাথায় কাজ করতেছে উপরে ওঠার অন্য কোন রাস্তা আছে নাকি। তিনি ওই পাশে যেও দেখলেন যে নাই, এই পাশেও নাই, মানে কোন পাশেই উপরে যাওয়ার আর কোন রাস্তা নাই। তো আলম ভাই আস্তে করে, তার একটু ভয় লাগলো, তিনি আস্তে করে সিঁড়ি দিয়ে নেমে আসলেন। তো নেমে এসে তিনি তাড়াতাড়ি রুমে ঢুকে গেলেন, তার গিটারটা রাখলেন, রেখে চুপচাপ তিনি তার মতো ফ্রেশ হয়ে শুয়ে পড়লেন। আর উনি ওই রাতের বেলা ভয়ে ওই দিন রেস্টরুমেও যান নাই। তো ঘুমিয়ে গেছেন এক সময়, ওই সময় আর ওই দিন আর তেমন কিছু হয় নাই। তো পরদিন তিনি ওই ম্যানেজারকে জিজ্ঞেস করলেন, মেসের ম্যানেজারকে, দিনের বেলা বেরোনোর আগে, যে আমি আপনাদের ছাদে গেছিলাম, ছাদে কি ব্যাপার, এরকম মনে হলো যে আমাকে ছাদ থেকে ফেলে দিছে এরকম মই। তো ম্যানেজার তার দিকে খুব উদ্ভট ভাবে তাকা রইল, বলল আপনি ছাদে কেন গেছেন। তিনি বললেন আরে ছাদে যেতে পারি না, এখানে থাকি, যে ছাদে তো যেতেই পারি, একটু বাতাস খেতে, কি সমস্যা কি। বলছে না ছাদে যাবেন না। বলছে কেন, ছাদে যাবেন না, ছাদে সমস্যা আছে। সমস্যা আছে বলেই তো আপনাদেরকে বলি, এটা পুরনো একটা বাড়ি, অনেক পুরনো, রাত্রে বেলা এরকম কেন চলাফেরা করেন, আপনাদেরকে বলছি যে ঘর থেকে বেরেলি দোয়া পড়ে বেরোবেন। তো তখন আলম ভাই জিজ্ঞেস করলো, কি ভাই আপনারা কি ভূতের ভয়টায় পান নাকি, এটাকে ভূত টুত আছে নাকি। তো বলছে আরে এগুলো কি বলেন উল্টাপাল্টা কথা, ভূত টুট মানে কি, আপনাদের যাইতে বলছি সাবধানে চলাফেরা করতে, ওইভাবে সাবধানে চলাফেরা করবেন, ই করেন না, রাত্রেবেলা দোয়া দুলুত পড়ে বেরোবেন, এটা নিয়ম। তাকে ম্যানেজার এই কথা বলে আর বলে ছাদে উঠবেন না, ছাদে আমি তালার ব্যবস্থা করতেছি। তো আলম ভাইয়ের কাছে জিনিসটা খুব বড় লাগলো, তিনি চিন্তা করলেন যে ভাই সুযোগ পেলে ম্যাচ ছেড়ে দিতে হবে, এমনি তো ভাড়া টাড়া কম, বাট এটা কি। তো এই চিন্তা করে তিনি ওই ম্যানেজার থেকে বিদায় নিয়ে উনি ওনার কাজে চলে গেলেন। তো রাতের বেলা আসছেন, রাতের বেলা ফেরত এসে তিনি তার রুমে ঢুকছেন, রুমে ঢুকে তার মতো কাপড় চোপড় ছেড়ে তিনি বসে আছেন। তার ওয়াকম্যান ছিল একটা, সে ওয়াকম্যানের গান শুনতেন, গানগুলা কে উনি রিওয়াইন করে করে শুনতেন, সেটার বিভিন্ন অংশের মিউজিকের কাজ শোনার জন্য, গিটারের কাজ শোনার জন্য। তো এরকম অনেকক্ষণ শুনছেন, শোনার পরে হঠাৎ করে তার কাছে মনে হলো যে তার যে সামনের করিডোরটা, করিডোরের মধ্যে খুব ই হচ্ছে, মানে শব্দ হচ্ছে, হৈহুল্লোড় টাইপের হচ্ছে, মানুষজন শব্দ করতেছে ওইখানে, মানে কথাবার্তা বেশ একটা হইচই টাইপের। তো আলম ভাই চিন্তা করতেছে আরে এখানে তো মানুষজন এত থাকে না, কে হইচই করতেছে। তো কিছুক্ষণ তিনি মানে চেষ্টা করলেন যে ওইটাকে ইগনোর করতে, গিটার নিয়ে তিনি কিছু কাজ করছিলেন, মানে ওগুলা তিনি তোলার চেষ্টা করতেছিলেন। তারপর দেখলেন যে আবার ওই একই জিনিস হইতেছে, মানে ওখানে শব্দ তো এই যে কনসেন্ট্রেট করতে পারতেছে না। তিনি একবার চিন্তা করলেন যে আমি গেট খুলে বলি যে ভাই এইখানে কি, গেটের সামনে কি, ওখানে যান, এরকম করে বলি কিছু আর কি। তাই বলার জন্য তিনি আস্তে করে ওই গেলেন গেটের কাছে। বেশ সাউন্ড হইতেছিল কিন্তু, তিনি এই হাউকাগুলার মধ্যে তিনি মানে মানুষের শব্দ কিন্তু বেশ পাইতেছেন, কিন্তু কথা কিন্তু খুব একটা বুঝতেছেন না কি বলতেছে কে। তো যে উনি বিরক্ত হয়ে দরজাটা খুলছেন রুমের, ওনার দরজার বাইরেই, দরজা খোলার পর দেখলেন একদম কোয়াইট, মানে কোনো শব্দ তো নাই, কেউ নাই, পুরাই নীরব, পুরাই নীরব, মানে একদম নীরব, মানে পুরা খা খা করতেছে করিডোর, কোনো মানুষজন কেউ নাই, মানে একেবারে ঝিঝি পোকার সাউন্ড একদম লাউড এসে কানে লাগতেছে। আলম ভাই একটু মানে থতমত খেয়ে গেলেন যে ব্যাপারটা কি, ঘটনাটা কি ঘটল, এরকম কেন হলো, ব্যাপার কি, কে এখানে মানে এখানে সাউন্ড করতেছিল। তো তিনি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করলেন, দরজা বন্ধ করে এসে তার মতো বসছেন, তখন আবার আস্তে আস্তে তিনি শব্দ পাওয়া শুরু করলেন, কইরের শব্দ হচ্ছে। তো তিনি ব্যাপারটা ইগনোর করে বসেছিলেন। এরপরে কয়েকদিন তিনি এরকম পায়ের শব্দ পেতেন, ওখান দিয়ে হাঁটা চলা করতেছে, কেউ ওখানে দাঁড়ায় থাকতেছে তার দরজার সামনে, দরজার ফাঁক দিয়ে এমনকি তিনি দেখতেন যে পায়ের ওই যে হেঁটে যাচ্ছে যে ই, এবং তিনি এটা দেখে আস্তে করে একদিন দরজা ফাঁক করেও দেখছেন, দেখছেন যে কেউ নাই, কিন্তু একটু আগে দেখছেন এখান থেকে কে যেন হেঁটে পার হয়েছে। তো এগুলা মানে একটা কমন জিনিস হয়ে গেল। আলম ভাইও এটার সাথে ইউজ টু হওয়া শুরু হইল যে দূত হইতে পারে, অনেক জায়গায় এরকম থাকে। আর আসলে ওনার তখন ইনকাম টিনকাম তেমন ছিল না, ওইটা দিয়ে তিনি ওই রেন্ট দিতেন, তো ওইটা নিয়ে এত মাথা ঘামাইতেন না। তো এরপর যেটা হলো যে উনি কিন্তু এই কয়দিন বাইরে খাওয়া দাওয়া করছেন, তো বাইরে খাওয়া দাওয়াটা দেখলো যে এক্সপেন্সিভ হয়ে যেতেছে ওনার জন্য, উনি মেসে খাওয়ার কথা বললেন, আর তিনি ওই ম্যানেজারের কাছে চাবির কথা দিয়ে গেলেন, ওনার রুমের চাবি, বললেন যে রাত্রেবেলা আমার মেসের ই বন্ধ হয়ে যায়, খাবার দেওয়া রাতে বন্ধ করে দেয়, তো বলছে যে আমার খাবারটা আমার রুমে রেখে দিলে আমি এসে রাত্রে খাওয়া দাওয়া করে নিব, আমার মাঝে মাঝে আসতে লেট হয়, জাস্ট টেবিলে ঢেকে রেখে দিলে হবে, আমি রাত্রে খাবো আর কি মেসে। তো ঠিক আছে, মেসে ওইভাবেই হলো। তো ওনার জন্য প্রথম যেদিন খাবার রাখছে, তো উনি রাত্রেবেলা আসছে বাসায়, বাসায় এসে তিনি ঢুকলেন, ঢুকে ঢোকার পরে উনি ওই যে ভাত তরকারি ঘ্রাণ পাচ্ছেন, দেখতেছেন যে ওই তখনকার সময়কার সেই প্লেটে রাখা হইতো, এনামেলের প্লেট বলতো, সে এনামেলের প্লেটে ভাত ঢেকে রাখছে একটা প্লেটের উপর একটা প্লেট দিয়ে, আর তার পাশে ওই বাটিতে হয়তো তরকারি টরকারি দিছে। তো উনি এগুলো দেখলেন, দেখে উনি কাপড় চেঞ্জ করলেন, চেঞ্জ করে তিনি খাবেন আর কি। তো চিন্তা করলেন যে হাত মুখটা ধুই, তা হাত মুখ ধুইতে তিনি জাস্ট দরজা খুলে বেরিয়েছে করিডোরে, কেউ নাই, কিন্তু রাত হয়ে গেছে প্রায় দশটার মতো বাজে তখন, এবং ওই সময় আশির দশকে দশটার সময় ওই শহরের উপকণ্ঠে এরকম মানুষজন থাকতো না, এরকম নীরব হয়ে যেত পুরা, আর ওই ম্যাচটাই জানি কেমন, এবং সেই ম্যাচ কিন্তু ছিল একটা গলির একদম শেষ মাথার দিকে এরকম, মানে একদম মানে ওই জায়গায় মানুষজন খুব একটা আসতো না। তো উনি জাস্ট গেট খুলে বেরিয়েছে নীরব পুরা করিডোরে, বেরিয়েছে উনি বাথরুমের দিকে যাবেন, প্রায় অর্ধেক গেছেন বাথরুমে, এই সময় পিছনে শব্দ পাইলেন প্রচন্ড জোরে, মানে থালাবাটি যদি ছুটে পড়ে সেরকম, মানে ঠাস ঠাস করে এরকম পড়লো। তিনি হা হয়ে তাকায় দেখলেন দূরে লাল বাতি, মানে লাল রঙের যে ফিলামেন্টের বাতি ছিল, দেখলেন যে প্লেট তরকারি সব পড়ে আছে তার ইসের সামনে, মানে তার যে দরজার সামনে করিডোরে সব পড়ে আছে, তার প্লেট দুইটা উল্টায় পড়ে আছে, তরকারি মরকারি সব পড়ে আছে, অ্যাজ ইফ কেউ ছুটে মারছে এগুলা। উনি একদম হতভম্ব হয়ে গেছেন, আলম ভাই আসলে তার মানে অবাক, এটা কি হলো, কে এখান থেকে খাবার ছুঁড়ে মারবে, তিনি মানে হতভম্ব হয়ে তিনি আর কিছু চিন্তা করতে পারতেছেন না। তিনি দ্রুত চলে গেলেন ওই জায়গায় যে তার রুমের ভিতরে উকি দিলেন, একবার চিন্তা করছেন বিড়াল টিড়াল নাকি, পরে চিন্তা করলেন যে বিড়াল কিভাবে এই কাজ করবে, বিড়াল তো আর এই প্লেটকে ওই টেবিল থেকে, তার টেবিল থেকে এখানে এনে ফেলতে পারবে না গেটের বাইরে, এত দূরে সম্ভব না, মানে কিভাবে এটা সম্ভব। তো তিনি কোন হিসাব মিলাইতে পারলেন না, যেহেতু তারই খাবারের প্লেটলেট, তিনি সব উঠালেন নিজের মতো এবং প্রচন্ড বিরক্ত হইলেন, সবকিছু উঠায় টুঠায় রেখে খাওয়া তার হইল না, মানে একদম মন মেজাজ খারাপ, এদিকে ক্ষুধাও লাগছিল। তো চিন্তা করলেন যে বাইরে যাই খেতে, পরে চিন্তা করলেন যে না আবার যাবো, আবার আসবো, মানে বিরক্ত হয়ে, এবং তখন একটু টাকা পয়সার টানা টেনেছিল আলম ভাই। তো তিনি প্লেটলেট সব রেখে দিয়ে তিনি চিন্তা করলেন এবার হাত মুখ ধুয়ে আসি, এবং হাতে অনেক ময়লা টলা লাগছে, এটো টেটো তরকারি রেশে, এবং তিনি খেয়াল করলেন যে তিনি যে উঠাইছেন এর মধ্যে মাছ ছিল, এবং মানে খুবই আশ্চর্য ব্যাপার যে মাছের মনে হইতেছে উপরের যে মানে মাছটা এটা স্ট্রিপ করে ফেলছে কেউ, মানে মাছ নাই শরীরে। এটা খুব অবাক লাগলো তার কাছে যে এটা এখানে পড়ছে মাছটা নাই কেন, মানে কাঁটাটা, মূল কাঁটাটা, তেলাপিয়া মাছের পুরো কাঁটাটা বের হয়ে আছে। যাই হোক, তিনি যেহেতু এগুলো ইয়েছে তিনি উঠায় রাখছেন, ওইখানে রেখে তিনি তাড়াতাড়ি গেলেন ওখানকার বাথরুমটাতে গেলেন যে নিজের মতো তিনি হাত মুখ ধুবেন। তো বাথরুমে যে বেসিনে হাত মুখ ধুচ্ছেন তিনি, বাথরুমের ভিতরে ঢুকে নেই মানে ইসে আর কি বেসিনে হাত মুখ ধুচ্ছেন, এই সময় হঠাৎ করে ইলেকট্রিসিটি মানে ওখানে বন্ধ হয়ে গেল, মানে তার যে বাথরুমের ইলেকট্রিসিটি নাই, লাইট বন্ধ হয়ে গেছে ঠাস করে। এবং বন্ধ তো হয়েছে, বাথরুমের তো বন্ধ হয়েছে, করিডোরেও লাইট নাই, পুরোটাই মানে পুরা অন্ধকার। তো মেজাজটা আরো গরম হয়েছে আলম ভাইয়ের, কারণ মানে বাতি নাই, আর তখনকার সময় তো আর মোবাইল ফোনও নাই যে আলো জ্বালায় না, আমরা যেমন এখন প্রয়োজন হলে আলো জ্বালাই সেটা তো সম্ভব না, পুরা অন্ধকার। তো গুড়গুড়টি অন্ধকার, বাথরুমের মধ্যে একটা বাজে স্মেল, এটাও তার কাছে খুব বিরক্ত লাগতেছে। আলম ভাই একটু পরিচ্ছন্ন মানুষ ছিলেন, মানে পরিচ্ছন্ন বলতে তিনি এগুলো পছন্দ করতেন না, খুব হাইজিন সেন্স ভালো ছিল। তো তিনি যে ডিস্ট্রিক্ট থেকে আসছিলেন সেই জায়গার মানুষও বেশ পরিচ্ছন্ন, তো তিনি এই সহ্য করতে পারতেন না। তো এই বাজে গন্ধটা তার কাছে খুব অড লাগা শুরু, অন্ধকার। কোনো মতে তিনি হাত নিয়ে তিনি বুঝতে পারছিলেন সাবান কোথায় আছে, কোনো মতে নিয়ে তিনি হাতটা ধুলেন, হাতটা ধুয়ে তিনি পিছন ফিরবেন, তার কাছে মনে হল যে তার বাথরুমের দরজার গোড়ায় কে একজন দাঁড়ায় আছে। তার সারা শরীর হিম হয়ে গেল, মানে তিনি আসলে মানে জাস্ট ঘুরে ঘুরছেন আর কি, দরজাটা জুড়ে কেউ একজন দাঁড়ায় আছে, লম্বা, মানে ওই দরজার হাইট হবে 7 ফিট 7.5 ফিটের মতো এরকম, পুরো দরজা জুড়ে কেউ একজন দাঁড়ায় আছে। এবং বোঝা যাচ্ছে যে লম্বাটে শুকনা গড়ন একটা অন্ধকার, ডিপ অন্ধকার একটা কিছু, এবং সেটার মাথায় যে চুল আছে বোঝা যাচ্ছে বেশ বড়। আলম ভাই ভয়ে একেবারে কর্নারে, বেসিনের কর্নারে সেটে গেছেন। আর তিনি খুব পার্সোনালিটি সম্পন্ন মানুষ ছিলেন, কিন্তু তারপরও মানে তিনি এটাতে কিছুই মানে করার মতো নাই, ভয়ে তার মানে একেবারে বুক ধুকধুক করতেছে। তিনি দেখলেন বাথরুমের দরজাটার সামনে পুরো দাঁড়ানো, তারপর দেখলেন অবয়বটা বাথরুমে ঢুকলো, এরম করে ঘুরে ঢুকে গেল, ঢুকে মনে হয় আস্তে আস্তে চলে গেল কোথায়, এই যে বাথরুম যেটা আছে, যেটা বাথরুম ইউজ করতো, সে বাথরুমের ভিতরে ঢুকে গেল, মানে যেখানে প্যান আর কি, লোকমোট যেখানে সেখানে ঢুকে গেল ওই বাথরুমের ভিতরে। তো আলম ভাই আর এক সেকেন্ডও দাঁড়াইলেন না, আলো আধারিতে যতটুকু দেখছেন তিনি, কারণ করিডোরের ওই মাথায় কিন্তু হালকা আপছা আলো আসতেছে, তিনি ঝেড়ে দৌড় দিলেন এখান থেকে, দৌড় দিয়ে বের হয়ে তার ঘরে যেয়ে ধাম করে দরজাটা লাগাই দিলেন। এবং তার ভিতরে আত্মা উড়ে গেছে, তিনি বুঝতে পারতেছেন না যে কি হইল, কি দেখলেন এটা, তিনি মানে ভয়ে থরথর করে কাঁপতেছেন, চিন্তা করলেন যে কি হইল। তো তিনি অনেকক্ষণ পর একটু ধাতস্থ হয়েছেন, তিনি বুঝতে পারছেন এইটা অতিপ্রাকৃত কোনো ব্যাপার, অতিপ্রাকৃত জিনিস মানুষ তো জানেই মানে যে এগুলো তো আসলে আছে, আলম ভাইও বিশ্বাস করতেন। তো তিনি তখন বুঝতে পারলেন যে কোনো একটা ব্যাপার ঘটছে, যেটা হচ্ছে যে তিনি যে তার এখানে খাবার রাখছেন, এখানে কোনো একটা অতিপ্রাকৃত খারাপ জিনিস আছে যেটার কারণে এরকম হয়েছে। তো তিনি ভাগ্য ভালো যে তিনি যে এই যে খাবারগুলো উঠাইছিলেন সেটা একটা প্লাস্টিকের ব্যাগ পাওয়া যেত তখনকার সময়, মানে একদম দুই হ্যান্ডেলওয়ালা ব্যাগ, সেটার মধ্যে নিয়ে তিনি গিট্টু মারছিলেন, যেহেতু উনি নিজে ওগুলো অর্ডার টর্ডার পছন্দ করেন না। তো তিনি মনে মনে চিন্তা করলেন একদিকে ভালো হয়েছে যে পচা মচা বা তরকারি বা হাতের গন্ধ এখানে আসতেছে না। তো তিনি কোনো মতে ওই ব্যাগটাকে নিয়ে, ওখানে কিন্তু তখন আলো নাই, কারেন্ট কিন্তু নাই তাদের ওখানে, নিয়ে তিনি ঘরের কোণার মধ্যে রেখে তিনি আস্তে করে বিছানা আন্দাজ করে চুপচাপ বসে পড়লেন। বসে পড়ে ভয়ে তিনি ঘুমাইতে পারতেছেন না, মানে তার ভয় আসতেছে, ভয় লাগতেছে, এবং কারেন্ট তখন আসতেছে না। তো তিনি অনেকক্ষণ পর চুপচাপ শুয়ে পড়লেন বিছানা, চিন্তা করলেন যে আর তো কিছু করার নাই। তো শুয়ে শুয়ে চিন্তা করতেছেন কি মানে মানে এইখানে থাকাটা কি ঠিক হবে কিনা। তিনি চিন্তা করছেন কালকেই তার বন্ধুকে, তার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড যে আছে তাকে বলবে যে আমাকে অন্য কোথাও ম্যাচ ম্যানেজ করে দে, যেমনে পারো আমি এখানে থাকুন না। তো এই চিন্তা করতে করতে তার চোখে ঘুম লেগে আসছিল, তার কাছে মনে হলো যে তার দরজার মধ্যে কেউ চাপ দিচ্ছে, তার যে দরজাটা তিনি লাগাইছেন কেউ চাপ দিতেছে এরকম। এবং বেশ খানিকক্ষণ চাপ দেওয়ার পরে মনে হলো দরজাটা ঠাস করে খুলে গেল, তার মানে আসলে আলম ভাই তখন আর সেন্সের মধ্যে নাই, তিনি প্রচন্ড রকমের ভয় পেয়েছেন, দরজাটা যে খুলে গেছে তিনি বুঝতে পারতেছেন যে এই যে অন্ধকার, করিডোরে অন্ধকার আর তার রুমের অন্ধকার মিলে মিশে গেছে। তারপর তিনি ফিল করতে পারতেছেন কেউ একজন রুমের মধ্যে ঢুকছে, ঢুকে হাঁটাচলা করতেছে তার রুমের ভিতর দিয়ে। তো আলম ভাই আসলে মানে প্রচন্ড চাপের মধ্যে ছিলেন, একসময় তিনি ঘুমায় পড়ছেন এই চাপ নিয়ে। তো তার ঘুম ভাঙছে যখন, তখন দিনের বেলা একদম মানে দিন হয়ে গেছে, তিনি দেখছেন যে তার ওই মাথার উপরে ফ্যানটা ঘুরতেছে, ক্যাঁচ 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 শব্দ করে ফ্যান ঘুরছে, মানে কারেন্ট আসছে কখন তিনি জানেন না। তো তিনি তারপর উঠে বসছেন, উঠে বসে তাড়াতাড়ি তার রাতের কথাগুলো মনে হলো, তিনি দ্রুত বাথরুমে গেলেন, বাথরুম ইউজ করলেন, আসলেন, এবং এর মধ্যে তিনি একজন ওখানে ইকে পাইছিলেন, মানে তাদের আরেকজন মেসের আরেকজন লোক, তিনি বেরিয়েছেন, তাকে তিনি ডাকলেন, ডেকে বললেন যে ভাই কিছু কথা বলি, আমি মেসে নতুন উঠছি আপনার সাথে কথা, আপনি কতদিন আছেন? তো তিনি বললেন যে ভাই আমি বহুত দিন আছি, কেন কি বলেন একটু হাসি হাসি। তো তিনি বললেন যে কেন ভাই হাসতেছেন কেন, কি ভয় পাইছেন? আলম ভাইকে জিজ্ঞেস করে ভয় পাইছেন? তো আলম ভাই বললো কেন ভয় পাওয়ার ব্যাপারে কিছু জানেন আপনি? ভাই এখানে ভয়ের জিনিসপত্র ঘটে, আমি তো ব্যবসায়ী মানুষ, আমি মানে মূলত পানের ব্যবসা করি, তো এখানে আমি থাকি, আমার সবসময় থাকা পড়ে না, তো আমি যখনই থাকি উল্টা পাল্টা জিনিস ঘটে আমার সাথে। হ্যাঁ, তো আপনি মনে হয় এখানে নতুন আসছেন? আলম ভাই বললো যে হ্যাঁ আমি নতুন আসছি, বেশি দিন হয় নাই। তো আলম ভাই তারপর তার ঘটনা বললো যে কি কি ঘটছে তার সাথে গত রাতে। তো লোকটা বললো যে হ্যাঁ গত রাত্রে তো আসলে কারেন্ট গেছিল, অনেকক্ষণ কারেন্ট ছিল না, তো হইতে পারে এরকম। আর এই আলম ভাই তখন বললো যে শব্দ পাই সামনে, এই শব্দ এটা যে থাকে সেই পায়, এই বাড়ি অনেক পুরানো, এই বাড়ি অনেক পুরানো এবং এখানে তো যুদ্ধের সময় অনেক কিছু হয়েছে, এই এই যে আমাদের এই ম্যাচ বাড়ি এটা দখলে ছিল, হানাদার বাহিনী দখলে ছিল, হানাদার বাহিনী এখানে মানুষজন নাই না, বিভিন্ন রকম টর্চার টর্চার করত, অনেক কিছু হয়েছে, মানুষজন ভয় পায়, আর অনেক পুরানো, এখানে দোষ আছে, বাড়িতে দোষ আছে, ওই গাছেও দোষ আছে। এগুলো শুনে আলম ভাই বলে যে ভাই তাহলে মনে হয় এখানে থাকাটা মনে ঠিক না। বলে আপনার খুশি, আমার সমস্যা হয় না। ওই লোকটা বললো আমার সমস্যা না, যেহেতু আমি ব্যবসা করি, আমি আসি যাই, আমার বেশি একটা থাকা পড়ে না, আমি এগুলা গায়ে লাগাই না, আমি দোয়া পড়ে ঘুমাই যাই রাত্রেবেলা, খাওয়া দাওয়া করে আসি, এসে ঘুমাই যাই, আমার এই ঘর আছে, কোনো অসুবিধা নেই, জিনিসপত্র কিছু থাকে এখানে। যাই হোক, আলম ভাই তার সাথে কথাবার্তা বলে তাকে ধন্যবাদ দিয়ে তিনি ওই তার বন্ধুর সাথে যোগাযোগ করেন, ওই দিনই বের হয়ে যায় বন্ধুর সাথে কথা বলেন। তো বন্ধু তখন তার জন্য আরেকটা ব্যবস্থা করেন, আরেকটা মেসে, এবং সেই মেসটা নাকি আরো সুন্দর, ছোটখাটো বাট বেশ ছিমছাম, মানে ওই দিনই কষ্ট করে তার বন্ধু ম্যানেজ করে দেন, এবং তিনি তখন ওই মেস থেকে এসে মেসের ম্যানেজারের সাথে কথা বলে তার যে ভাড়া বাকি ছিল দিয়ে, এবং মানে ওই বাকিটা মানে ওই মাসের পুরো ভাড়া তিনি দিয়ে দেন, দিয়ে বলেন যে আমি থাকতেছি না, বলে তিনি ওই ওখান থেকে বের হয়ে যান, জিনিসপত্র নিয়ে চলে আসেন। তো তিনি বেরোনোর আগে নাকি মেসের মালিককে বলছিল যে আপনার এখানে যে ভৌতিক ব্যাপার স্যাপার আছে এগুলো আপনার বলা উচিত ছিল আমাদেরকে। মেসের মালিক নাকি চুপ করে এসে তার মতো কোনো মানে পাঞ্চি ভাই কোনো উত্তর দেয় না, বলে আর এটা কিছু না রে ভাই, যে ভয় পায় সে ভয় পায় কিছু না। তো আলম ভাই ওইটা আর গায়ে মাখে নাই। তো যাই হোক, তো আলম ভাই একটা কথা বলছে যে তিনি যেখানে ছিলেন সেখানে নাকি অনেক এরকম ছিল মেস বা হোটেল, অনেক জায়গায় নাকি এরকম বদনাম ছিল এবং অনেক জায়গায় নাকি এরকম এই ধরনের ব্যাপার স্যাপার ঘটত, মানে তিনি যে অঞ্চলটাতে ছিলেন, বা তিনি বলছেন যে এমনকি চট্টগ্রামেরও অনেক হোটেলে এরকম ব্যাপার স্যাপার নাকি ঘটছে অনেকের সাথে, যেটা তিনি শুনছেন, অনেকদিন ওখানে ছিলেন এবং তিনি শুনছেন, এবং এটা নাকি হয় অনেক জায়গায় এরকম হয়। আর আলম ভাইয়ের কথাটা আমি মোটামুটি মানে আমি এগ্রি করি, কারণ কি জানেন, কারণ আমি এগ্রি করি বিকজ আমি আমার আমাদের অফিসের কিছু ছোট ভাই তারা এরকম ছিল একটা হোটেলে, এবং গিয়ে কিন্তু সেখানে একটা ছেলে পজেস্ট হয়ে গেছিল একবার, আমি সেই হোটেলের লোকেশন বা নাম বলবো না, সেখানে যে আমাদের এক ছোট ভাই, আমাদের তখন ওখানে আমাদের কোম্পানির একটা শাখা ওপেন হয়েছিল, এবং আমরা আমি যাই নাই, লাকিলি আমি যাইনি ওই দিন, আমি যাইনি, বাট আমাদের সাথে অনেকে গেছিল কলিগরা, এমনকি আমাদের চেয়ারম্যান সাহেব গেছিল, এবং যাওয়ার পর সেখানে যারা আমাদের ওই আমাদের যেই শোরুমটা ওপেন হয়েছিল সেখানকার যারা ছিল ছোট ভাইরা তারা একটা হোটেলে ছিল, এবং সেখানেই একজন পজেস্ট হয়ে যায়, এবং আমি হয়তো বলছি আপনাদের সাথে রেডিওতেও বলছি এখানেও বলছি যে ও একদম উদ্ভট আচরণ শুরু করে, মারা শুরু করে সবাইকে, কামড় দেয় এসে, তারপর ওকে নিয়ে হাসপাতালে নিয়ে ওকে মানে রিল্যাক্স করা হয়, ডাক্তার তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ায় দেয়। ডাক্তার তো আসলে মেডিকেলি তো সে বলতে পারে না পজেস্ট বা এরকম ব্যাপার স্যাপার বলতে পারে না, বাট তাকে ঘুম পাড়ায় দেওয়া হয় তখন। তো পরবর্তীতে তার যখন নাকি ঘুম ভাঙে, ওরা ওকে ঘুম থেকে উঠায়, তখন তাকে একটু নর্মাল, ওকে তাড়াতাড়ি তারা ট্রেনে উঠায় ঢাকায় পাঠায় সাথে একজন দিয়ে, এবং ঢাকায় আসার পথেও আবার স্বাভাবিক ছিল, কিছুই হয়নি ওর, ঢাকায় নর্মালি চলে আসে। তো আমি কিন্তু পরবর্তীতে ওই ছোট ভাইকে জিজ্ঞেস করছিলাম যে কি ব্যাপার, তোমার এক্সপিরিয়েন্স কি, তুমি কেন এরকম করছিলে ওইখানে। সে আমাকে যেটা বলছে, সে সবার সাথে কিন্তু এই কথাটা বলেনি, আমাকে যেটা বলছে যে ভাইয়া যেটা হয় আমরা যখন উঠি আমি ওখানে বাথরুমে যাই, বাথরুমে গিয়ে আমি জাস্ট কলটা অন করি, কলটা অন করার পর আমার কাছে মনে হয় কল দিয়ে রক্ত পড়তেছে, এবং এটা দেখার পরে আমি আয়নার দিকে তাকাই, দেখে আমার নিজের মুখটা হাসি হাসি কেমন জানি, এবং আমার আর তারপর কিছু মনে নাই। আমার পরবর্তীতে যখন সেন্স ফিরে তখন আমি ঘুম থেকে উঠছি, আমার আশেপাশে অন্যরা তাকায় আছে, আমি ঘুম থেকে উঠছি। তাহলে একটা জিনিস চিন্তা করেন যে ও যে কি দেখলো, এটা ওর চোখের একটা দৃষ্টিভ্রম হয়েছে, সাম সর্ট অফ হ্যালুসিনেশন, এবং ওই এন্টিটি যখন তাকে পজেস করতেছিল তখনই কিন্তু তাকে এই জিনিসটা দেখাইছে, মানে তার সাথে এই হ্যালুসিনেশনটা ঘটানো হয়েছে। এবং তারপরে কিন্তু ও নিজের সেন্সে ছিল না, কারণ ও পজেসড হয়ে গেছিল তখন। আর তারপরে কিন্তু সে যে উল্টাপাল্টা করে কামড় দিতে যায়, মারে তার কলিগদের, এবং সবাই বলছে যে ওর গায়ে প্রচন্ড রকমের শক্তি হয়ে গেছিল তখন, বলার মতো না। তা আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তোমার কি অতীতের এরকম কোন ইতিহাস আছে যে তুমি এরকম কোন সময় পজেসড হয়েছো, বা তোমার ফ্যামিলির কোন হিস্ট্রি? সে বলছে না ভাই, আমাদের কারো, আমার এন্টায়ার ফ্যামিলিতে এরকম কিছু নাই, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। তবে আমার সাথে কথা বলার কয়েকদিন পরেই কিন্তু ওই ছোট ভাই আবার পজেসড হয়, এবং সেটাও আমি পরে তাকে জিজ্ঞেস করি সেটা কিভাবে হয়েছিল, যে খেতে বসছিল তার বাবার সাথে সন্ধ্যার সময়, ওই দিন কোন একটা কারণে সে সন্ধ্যার সময় খেতে বসে, তো তার বাবার সাথে খাওয়ার সময় হঠাৎ করে তার মধ্যে এরকম পরিবর্তিত একটা পার্সোনালিটি চলে আসে, এবং সে খুব ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্ট শুরু করে পরিবারের সাথে। তো মানে তাকে কেউ চিনতে পারতেছিল না, বাবার সাথে দুর্ব্যবহার করতেছিল, অন্যরকম তুইতুকারি করে কথা বলতেছিল, তো তাকে তখন জোর করে ধরে রাখার চেষ্টা করা হয় এবং সে খুব ফেরোসাস হয়ে যায় ওই সময়। তো যাই হোক, তাকে খুব কষ্ট করে কন্ট্রোল করা হয়, তারপর এলাকার যে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসা হয়, তিনি দোয়া দুরুদ পড়ে নাকি তাকে ঠান্ডা করেন, এবং যখন তিনি দোয়া দুরুদ পড়ে তাকে রুকাইয়া করা শুরু করেন তখন নাকি আস্তে করে শান্ত হয়ে যায়, একেবারে জাস্ট লাইক আগুনে পানি ঢালার মতো। তো তারপরে নাকি সেই ইমাম সাহেব বলেছিলেন যে ওকে ধরছে ও যখন নাকি ঢাকার বাইরে গেছিল তখন, এবং সেটা ওর সাথেই নাকি ঢাকায় ট্রাভেল করে আসছে, বাট ওকে ছেড়ে গেছে ঢাকায় এসে, কিন্তু আবার চান্স পেল ওর কাছে আসবে, এর জন্য তাকে ট্রিটমেন্ট দেন তিনি, দোয়া দুরুদ দিয়ে দেন এবং বলে যেগুলো পড়তে হবে, প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, সবসময় নামাজ কালাম পড়তে হবে, এরকম বিভিন্ন রকমের কিছু কাজ দিয়ে দেন। তো যাই হোক, এই যে ওখানকার হোটেল বা বোর্ডিং এ কিছু জায়গায় যেরকম সমস্যা আছে, সেটা আমি বিভিন্ন মানুষের ঘটনা থেকে এইভাবে রিলেট করতে পারি। আমি মনে করি যে হ্যাঁ, এরকম হয়তো ঘটে। আর আমার দুইটা বন্ধুর সাথেও কিন্তু এরকম ঘটেছিল অনেক আগে, ওরা যখন টিনেজ ছিল তখন তারা বেড়াতে যাচ্ছিল কক্সবাজার, এবং মাঝখানে তারা একটা জায়গায় এরকম ছিল একটা হোটেলে, এবং সেখানেও তাদের সাথে বেশ কিছু এরকম প্যারানর্মাল ব্যাপার স্যাপার ঘটে যায়, এবং তারা ঢাকায় এসে তখন বলে যে এরকম এরকম জিনিস ফেস করে আসছি, এবং দে ওয়ার অ্যাকচুয়ালি প্রিটি ট্রুথফুল, তারা কিন্তু একদম সত্যি কথাই বলছে, এবং ওদের কোনো কিছু বাড়তি কথা বলার প্রয়োজন ছিল না। তো যাই হোক, এরকম ব্যাপার স্যাপার ঘটে। আলম ভাইয়ের ঘটনাটাও আমি সেরকমই মনে করি, এরকম ব্যাপার স্যাপার ঘটে, এবং আমাদের ঢাকাতেও কিন্তু অনেক জায়গা আছে যেসব জায়গায় এই ধরনের প্রভাব আছে। তো যাই হোক, আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকে আমাকে চলে যেতে হবে, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি সামনের সপ্তাহে চলে আসবো আবার একটা নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অদ্ভুতুরে শুনতে থাকবেন। অদ্ভুতুরেকে যারা সাবস্ক্রাইব করেননি এখনো চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করে নেবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও শুনতে পায়। আর অদ্ভুতুরে সবসময় অদ্ভুতুরের চ্যানেল থেকে শুনবেন, ডাউনলোড করলেও অদ্ভুতুরের ইউটিউব চ্যানেল থেকে করবেন। আল্লাহ face tata।